exclusively on FusionBD.com.
Carmine, poi.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরে, ডরের আরো একটি আনকোরা এপিসোড। আমি আরজে কিবরিয়া এবং
আমি সুমন আছি।
আমরা আশা করব যে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে আপনারা থাকবেন। ডরে আমরা মূলত যে ধরনের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি সেগুলো যারা এখানে বলেন তাদের ব্যক্তি জীবনে ঘটে যাওয়া অতি ভৌতিক ঘটনা, এবং এগুলো সার্বজনীন নয় সেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে একটি ডিসক্লেমার জানিয়ে দিই। আজকে কারা কারা তাদের জীবনের ঘটে যাওয়া এই ভৌতিক ঘটনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে আসছেন, স্টেপ বাই স্টেপ আমরা তাদের সঙ্গে পরিচিত হব।
অলরেডি বেশ কয়েকজন আমাদের স্টুডিওতে আছে এই মুহূর্তে, এক এক করে আর কি আমরা যাব তাদের সাথে কথা বলতে। এবং সেই সাথে যেটা বলি যে আসলে সবাই অনেকেই যদি শুনেই যান, অনেক ঘটনা হয়তো তাদের নিজেদেরও আছে, আপনারাও কিন্তু আসতে পারেন। এই জায়গাটা, এই চেয়ারটা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি এসে চাইলে আপনার ঘটনা
করে গায়েব হয়ে গেছে। একটা গাছ, যেমন আমাদের গ্রামের বাড়িতে আমরা মেলা গাছ বলে বলি, লুক লাইক আপনার কটবেলের মতন দেখতে।
আচ্ছা, আমি বুঝতে পেরেছি, কিন্তু ওগুলো খাওয়া যায় না,
খাওয়া
দেখতে কটবেলের মতো খাওয়া যায় না। এবং গাছটা
অনেক পুরনো,
অনেক ফুল আসে একটা সময়, শীতকালে বা একটা কোনো একটা সময়
অনেক
ফুল আসে।
জি জি,
ওকে।
তো ওই দিকে যাচ্ছে, তো হঠাৎ করে দেখছি যে ও উধাও, আমরাও গেলাম, দেখি যে নাই ও। তো ভাবলাম যে ও কোথায় কোথায়, তারপরেও বললাম যে কাকা আপনার মেয়ে তো এইদিকে গেল, দেখলাম সন্ধ্যার দিকে আজান দিবে, তো ওই সময় গেছে। তো কাকা বললাম, কাকা বলতেছে যে কি বলেছে এখন, ও তো নামাজ বাসায় আসার কথা, এখন দেখছি যে ও বাসায় নাই, এইদিকেও নাই, ওই গাছের ওখান থেকে উধাও। তো তারপর সেম কাহিনী, আবার দেখা গেছে ও চার পাঁচ দিন পর ওই দিক থেকে ঠিক ওই টাইমে আসতেছে। ওর যেভাবে ছিল ওইভাবেই, অথচ একটু ফুলে টুলে গেছে স্বাস্থ্য। ওকে যে বুঝাইতে পারতেছি না যে ওর মাইন্ড থেকে হয়তো বা তিন চারটা দিন গায়েব হয়ে যাচ্ছে,
কিন্তু বলতে পারছে,
সে বলতে পারছে না। তারপর ওর কিছুদিন পর আর কি বিয়ে হয়ে যায়, একটা মেয়ে হয়, এই তারপর মারা যায় আর কি 2004 এসে মারা যায়।
মানে হঠাৎ করে,
হঠাৎ করে
অসুস্থ হচ্ছিল, ধীরে ধীরে অসুস্থ হচ্ছিল,
অসুস্থ হচ্ছিল কিনা বলতে পারছি না।
ওই ঘটনাগুলো কি এরপরে আরো
ঘটেছে,
গায়েব হয়ে যাওয়া?
ওর গায়েব হয়ে যাওয়া বলতে, আমি এই দুইবারই আমি ওর সাথে ছিলাম আর কি। তো তারপর হয়েছে কিনা আমি আর খোঁজ খবর নেইনি অনেক বছর আমি যাই।
এই জিনিসটাকে আপনাদের ভৌতিক মনে হচ্ছে লাইক কেন, মানে কোন ধরনের সাইন
তার শরীর থেকে অন্যরকম একটা ফ্লেভার আসতো, যেমন ও কখনো আমাদের গ্রামের বাড়িতে ওরকম পাওয়া যায় না, ওরকম একটা ঘ্রাণ আসতো ওর শরীর থেকে। সবাই
মানে আমি আসলে জানি না এইটার প্রকৃত ঘটনাটা আসলে কি। এরকম আমরা অনেক ঘটনা শুনেছি অনেকের কাছে, যেটা হয় যে খুব বেশি সুন্দর হলে নাকি অনেক সময় পরীরা বা মানে জিনরা নিয়ে যায়, কখনো দিয়ে যায়, এরকম অনেক ঘটনা আছে। আমি আমার এলাকায় আমার একটা ফ্রেন্ড ছিল, ওর মানে বড় ভাই, ওর ওনার ক্ষেত্রেও নাকি এই ঘটনা ঘটতো। ছোটবেলায় আমরা শুনতাম যে ওনাকে নিয়ে যেত, হঠাৎ হঠাৎ করে উধাও, এবং কিছুদিন খুঁজে পাওয়া যায় না কোথায় গেছে কোথায় গেছে। হঠাৎ এক সময় দেখা যেত যে উনি ওই বিভিন্ন গাছের একদম মগডালে নাকি ওনাকে বসা অবস্থায় পাওয়া যেত, তারপরে যে মানুষজন ওখান থেকে নামিয়ে নিয়ে আসতো। মানে এমন জায়গায় বসা থাকতো আসলে একটা মানুষের পক্ষে, সুস্থ মানুষের পক্ষে ওইখানে যাওয়া সম্ভব না। এই সব ঘটনা ঘটতো, আমি আসলে ওটা নিজের চোখে দেখিনি, আমরা ছোটবেলায় শুনেছি, কিন্তু ওই বড় ভাই পরবর্তীতে আমরা দেখেছি। কিন্তু একটা সময় উনি যখন বড় হয়ে গেছে উনি খুব স্বাভাবিক লাইফে ফিরে এসেছে। ওকে ইসমাইল ভাই, আপনার তো আরো কিছু ঘটনা আছে।
জি জি,
একটু সেই ঘটনা
বলতে আমার নিজের সাথে ঘটে যাওয়া, যেটা আমি কিছুদিন বলতে আপনার এই গত রোজারির আমার এক ফ্রেন্ডের সাথে আমি ওদের গ্রামের বাড়িতে বলতে ওর বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে যাই আর কি, মাদারীপুর এবং বরিশালের মাঝখানে যেটা।
সমস্যা নেই, অঞ্চলের নামটা নয় নাই জানতে পারলাম, ঘটনাটা তো শুনি।
তো সেইদিকে আমি সন্ধ্যাবেলা ওইদিকে বিদ্যুৎ নেই, একটা জঙ্গলের মতন রাস্তা আর কি, গিয়ে গেলাম ভালো আদুজন খাওয়া দাওয়া। রাত্রে আমরা দুজন দুই বন্ধু একসাথে আমরা ঘুমালাম, ঝিঝি পোকার ডাক মাক শুনে মনে করেন যে আমার এমন যেন লাগতেছে। আমি আবার
আপনাকে
ঘুমানোর পর আমি কিছু স্বপ্নে দেখলাম আর কি, এই গ্রামের মানে চতুর সাইডে কি আছে না আছে এরকম স্বপ্ন দেখেছি। সকালবেলা আমার বন্ধুকে বললাম যে দোস্ত এমন একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটাতে আমি সবকিছু বলে দিতে পারবো। তো ইজিলি ওকে আমি বলতেছি যে এখানে ওই সাইডের কোনো একটা ঘটনা ঘটছে, ওখানে একটা মসজিদ আছে, মসজিদের পাশে চার পাঁচটা কবর আছে। আমি যাইনি সেটা নদীর সাইড দিয়ে
কখনো, ওই এলাকাতেই যাইনি,
জীবনে যাইনি,
স্বপ্ন দেখেছি এই জায়গাটা।
তো বলতে যা বেটা ফার্স্ট আমি এরকম করে ও আমার কথাটা এই করে দিল। স্বপ্নে আবার ওই জায়গাটাতে গিয়েছিলাম, ওই মসজিদের এখান থেকে একজন লোক আসতেছে, আসে বলতেছে যে আপনি এখানে কি করছেন, এদিকে যুদ্ধ হচ্ছে, মারপিট হচ্ছে, আপনি এদিক থেকে বের হয়ে যান। তো আমি সেদিক থেকে চলে আসি, আসার পর আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আমি আমার বন্ধুকে আর কি এই ঘটনাটা শেয়ার করি, তারপর আমরা চলে যাব। সেই দিক দিয়ে যাচ্ছি, সে বলতেছে যে তুই নাকি তিন চারটা কবর দেখছিলি। আমি বলছি হ্যাঁ কবর তো দেখেছিলাম, এইদিকে তিন চারটা কবর আছে, এখানে একটা মসজিদ আছে, তারপর এই মসজিদের পাশ দিয়ে একটা সাঁকো আছে। ওকে যেগুলো বললাম ঠিক সেইগুলোই সে খুঁজে পেল। আমি বললাম যে দেখ এখন তাহলে এগুলো সত্যি হলে কি করে। তো বলতেছে যে আমার মনে তুই আসছিস, আমাকে দেখ আমি তোর সাথে সাথে ছিলাম, আমি এক পাশ তোর সাথে আমি এসেছি। তো সেটাই হচ্ছে আমার ঘটে যাওয়া ঘটনাটা।
আপনার কাছে অদ্ভুত মনে হয় যে কিভাবে সম্ভব,
কিভাবে সম্ভব হলো
এই জায়গায় আমি গেলাম না, মানে ওই স্বপ্ন আমি কিভাবে দেখে ফেললাম বা কেনই বা দেখি, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন হতে পারে যে কেন দেখলাম, আদৌ কি কোনো এটার সাথে কোনো কানেকশন ছিল কিনা। হয় এরকম অনেক ক্ষেত্রে এরকম কিছু মিস্ট্রি থাকে প্রকৃতির, আসলে আমরা আসলে সেই মিস্ট্রি গুলো উদ্ধার করতে পারি না। তবে যতটুকু আমরা শুনেছি স্বপ্ন আপনাকে অনেক সময় কোনো কিছুর একটা ইঙ্গিত দেয়। আমি জানি না যারা হয়তো বা আরো কিছু বেশি জ্ঞান আছে এই সম্পর্কে তারা হয়তো বা ভালো বলতে পারবে। ওকে, তো এইটা হচ্ছে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স।
জি জি।
ওকে,
আমার আর একটা এক্সপিরিয়েন্স এর ঘটনা বলতে আমি বলছি, আমার মগবাজারে যে বাড়িতে আমি থাকি, আছে আরো একটা ঘটনা আছে যেটা আমার হচ্ছে আমার চাচার সাথে ঘটে যাওয়া ঘটনাটা।
ওকে, যাই হোক দুটো ঘটনা আপনার কাছে আছে, আরো আপনি আপনার চাচার সাথে যে ঘটনাটা ঘটেছে ওইটা আগে বলতে যাচ্ছেন।
জি।
ওকে ঠিক আছে, আপনার কথাই থাক, আমরা সেই ঘটনাটা শুনি। তবে আমি একটু লিসনার যারা আছে তাদেরকে বলতে চাই যে মগবাজারের বাড়ি নিয়ে যে ঘটনাটা আমি একটু সেন্স পেয়েছি ওনার সাথে আমার যখন অফলাইনে কথা হয়েছিল, সাথে থাকেন, ওই ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগবে। ওকে, আমরা তাহলে প্রথমে আপনার চাচার ঘটনাটা শুনি।
এটা হচ্ছে আপনার 15 বছর আগের ঘটনা আর কি। আমার চাচাকে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তো তাকে নিয়ে যাওয়া হয় ময়মনসিংহ হসপিটালে। তো সেখানে অপারেশন করানো হয়, তো তার মা তাকে কমলা টমলা নিয়ে যায়। তো ডাক্তাররা হয়তো না করেন যে কমলা নিয়ে যায় না, তো হঠাৎ করে উনি কমলা খাওয়ার পর আর কি ওনার পেটটা ফুলে উনি মারা যায়। ডাক্তাররা আর পোস্টমর্টম করতে চায়, আসলে সরকারি হসপিটাল, তো দেখা গেছে আমাদের তেমন একটা সিচুয়েশন ছিল না, গরিব ধরনেরই, তো হয়তো ওরা স্টুডেন্টকে দেখানোর জন্য হয়তো পোস্টমর্টম করে দেখানো হয়েছে, সেই জন্য পেট টেট কেটে একবারে আপনার চৌচির করে দিচ্ছে একদম।
আপনাদের অনুমতি নিয়েই করেছিল
এটা? অনুমতি বলতে ওইখানে ছিল, আমি শুধু আমার মামা ছিল সেখানে, আর কেউ ছিল না। আর আমাদের গ্রামের বাড়িতে অনেক দূরত্ব, কি ওনার পোস্টমর্টম করা হয়েছে, পুরো চৌচির করে একদম কেটে মেটে ওনাকে বলতেছে যে আপনার ঠিক আছে লাশ নিয়ে যেতে হবে। তো উনি আবার নার্ভাস ফিল যে আমার দুলাভাই মারা গেছে। গ্রামের বাড়িতে একটা লাশের ভ্যান হয় ভাইয়া, তো সেই ভ্যানটা দিয়ে উনি নিয়ে যাচ্ছে, সন্ধ্যার দিকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে রাস্তার মধ্যে উনি ওনাকে যেন কিছু আটকাচ্ছে,
সেটা
আর ওনার মধ্যে হচ্ছে টেনশন যে ওনার বোনের জামাই মারা গেছেন, আবার লাশটা হচ্ছে চোর দিক দিয়ে কাটা, যেমন আপনার সকালের দিকে কেটেছে একটু আপনার গন্ধ বের হচ্ছে। যেমন উনি হঠাৎ করে দেখতে পেল যে একটা বিড়াল ছোট আকারে, কিন্তু উনি মনে করতেছে যে বিড়ালটা আসলে বিশাল আকারে ওনার রাস্তাটা পুরো আটকে ফেলছে। এই দুজনই দেখতে পারতেছে, ওই ড্রাইভারটা বলতেছে ভাই সামনে তো যাওয়া যাচ্ছে না, এটা কুকুর না বিড়াল দেখতে পারতেছি না, এত বড় এটা কি, টুরা টুরা টুকটাক এমনি পড়ে টোরে। উনি বলতেছে ঠিক আছে চলেন। তো আমার ফুপুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আর কি, তো তখন বলতেছে যে আসলে এখান থেকে দুই একজন নিয়ে নেওয়া দরকার,
মানে ভয় পাচ্ছিল,
ভয় পাচ্ছিল উনি, এই জন্য বলে দুই একজন নিয়ে নিয়ে আমি। তো উনি আবার ব্যানটাকে পাশে রেখে ফুপাকে ডাক দিল, ফুপার বাড়ি আবার আমাদের থেকে 2-3 কিলো আগে দূরত্ব। তো তার মাঝখানে হচ্ছে আপনার কিছু আমাদের কবরস্থান আছে, তো সেই দিক দিয়ে উনি যেতে ভয় পায়। আবার অনেক পুরোনো এলাকা, তো আমাদের অনেক বড় বিশাল বড় গাছ এই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। এখন হয়তো ডেভেলপ হয়ে গেছে, তো ওনাকে নিয়ে বলছে আপনার তো মুখ মারা গেছে। উনি আবার বললো যে ঠিক আছে আমি আমার ভাইকে নিয়ে আমি আসতেছি চলো। তো ড্রাইভারকে বললো যে ড্রাইভার তুমি সোজা হাবে থাকে, উনি ভ্যানটাকে কাঁচা রাস্তা দিয়ে ধাক্কে ধাক্কে নিয়ে যাচ্ছে। তো এর মধ্যে ওই কবরস্থানের আশপাশ দিয়ে আটকিয়ে ফেলছে কিছু আর কি, দরবেশ টাইপের এরকম দেখাচ্ছে ওনাদের সামনে থেকে। সামনে যাই থাকুক কোনো কিছুই তোমরা পরোয়া করবা না, সামনে আগে যাবা, যাই করুক তুমি সামনে আগে যাবা। তো ওনারা তো আসলে ড্রাইভারটা একটু ভীতু টাইপের ছিল হয়তো। তো হঠাৎ করে আমাদের ড্রাইভারটা আর ওই মামা ওনারা অজ্ঞান হয়ে গেছে, ভয়ে অজ্ঞান হয়ে গেছে। ওনারা দেখে 500 মিটার হবে আমাদের বাড়িটা দূরত্ব, তো এখানে রেখে কুপার যে ভাই ওনাকে বলছে যে তুই এখানে একটু দাঁড়া আমি দৌড় দিয়ে দিয়ে ওর বাড়িটা দিয়ে নিয়ে আসি। তখন আমাদের বাড়িতে উনি দৌড়ে আসলেন, তখন বলছে আপনার 4:00 সবাইকে ডাক ডাক দিয়ে পুরো মহল্লার মানুষ এক করে ফেলছে একবার। ধরে যে অমুক যে হসপিটালে ছিল উনি মারা গেছে, তো ওনার লাশটা একটু সামনে আটকা পড়ে গেছে, উনি আনতে পারতেছে না, ড্রাইভার অজ্ঞান হয়ে গেছে, শালা দিয়েছিল ও অজ্ঞান হয়ে গেছে, চাচা আমার বাবা ওনাদেরকে সবাইকে নিয়ে উনি আনতে গেছে। তো গেলো যায় দেখা যায় যে ওখানে সবাই অজ্ঞান, তিনজনকেই আর কি কাঁধে করে টোরে নিয়ে আসতেছে আর ড্রাইভার কেউ নিয়ে আসতেছে। সকালবেলা ওনাদের জ্ঞান ফিরছে, তারপর বলতেছে যে আমাদের সামনে দিয়ে চতুর্দিক দিয়ে শুধু বি ঘুরতে ঘুরতেছে, জিন বলেন যাই বলেন আর কি, ওরকম করে ওনাদের চতুর্দিক
ঘুরছে,
চতুর্দিক দিয়ে ঘুরছে যে এই লাশটাকে ওনারা নিতে পারতেছে না। এই জায়গায় আমার গ্রামের বাড়ির ঘটনাটা চলে আসে।
মানে ভয় পাওয়ার জন্য যতটুকু এনভায়রনমেন্ট আপনার দরকার সবগুলি উপস্থিত,
সবগুলি
সেই ভয় থেকে এমন হতে পারে যে অনেকে যারা ছিল অজ্ঞান হয়ে গেছে। আমি জানি না কতটুকু, আমি শুনেছি লাশের প্রতি একটা কোনো ধরনের বাজে জিনিসের আকর্ষণ থাকে, দৃষ্টি থাকে, সেই জন্য লাশকে কখনো একা রাখতে দেওয়া হয় না। তো কতটুকু সত্য আমি জানি না আসলে। তো এটা হচ্ছে আপনার ওই চাচার ঘটনাটা। ওকে, আরো একটা ঘটনা আছে যেটা মগবাজারের,
মগবাজারের যেটা বাড়ির ঘটনাটা কি একটি লোকেশন বলি, হলি ফ্যামিলি আপনার এই দিকে আর কি,
ওই হলি ফ্যামিলির আশেপাশে কোথাও আছে, আমরা ফুল ডিটেইলস ঠিকানাটা না বলি।
ওকে, বাড়িটা হচ্ছে পরিত্যক্ত, অনেক বছর ধরে এটা আছে, আমি দেখতেছি প্রায় 20-25 বছর ধরে ওইরকম অবস্থাতে আছে, যেমন ছিল ওরকমই, কিন্তু এখানে কোনো লোকজন দেখা যায় না, একদম নির্জন। আবার রাতের বেলা দেখা যায় যে সেখানে,
মানে রাতের বেলা আপনি কিভাবে দেখবেন আপনাদের,
রাতের বেলা বলতে আমরা যখন বের হই 10:00-11:00 এরকম টাইপে, সেখান দিয়ে দেখা যাচ্ছে কেউ যাচ্ছে আজান দিচ্ছে, কেউ সেখান দিয়ে জোব্বা পরে যাচ্ছে পরিত্যক্ত বলতে। আপনার বললাম যে এটা 20-25 বছর হবে হয়তো,
20-25 বছরে আপনারা যেহেতু বলছেন যে 100 মিটারের মধ্যে, মানে আপনারা সবসময় প্রতিদিনই বাড়িটা দেখেন, বাড়িতে কোনো ধরনের অ্যাক্টিভিটিস হলে আপনারা আগে জানেন,
আগে
কিছু এই 20-25 বছরে আপনারা দেখেন নাই ওই বাড়িতে কোনো মানুষ ঢুকতে
দেখিনি। তবে রাতের বেলা আপনার গিয়ে যেমন আমরা চলাফেরা করতে দেখি, হয়তো কেউ গান গাচ্ছে, তারপর আবার ঝগড়া শোনা যায় আর কি হঠাৎ করে।
দিনের বেলা কোনো ধরনের,
দিনের বেলা কোনো মধ্যে অস্তিত্ব হয় না, তবে দিনের বেলা কেউ ভয় পেয়ে সেই বাড়িটাতে যায় না, সেই বাড়িটার আশেপাশে দিয়ে দূর থেকে 100 মিটার বা 200 মিটার দূর থেকে মানুষ দেখে। এত বছর ধরে যেমন ছিল ওরকম আছে, ঝড় তুফান হয় যে আপনার দরজা জ্বালানো সব খোলা, এই খোলা অবস্থাতে আপনার ওইভাবেই আছে এই বাড়িটা, কোনো নর্চন নেই।
ভিতরে তো তাহলে অনেক নোংরা টোংরা হয়,
নোংরা টোংরা বলতে, নোংরা বলতে আমরা কখনো দেখিনি যে নোংরা বাড়িটা।
আপনারা কিভাবে দেখেছেন যে
আমরা দেখেছি ভিতরটা বলতে, আমাদের যে বাড়ির ছাদ সেইখান থেকে আমরা বাড়িটার দিকে একটু লক্ষ্য করলে দেখা যায়।
মানে আপনারা বলতে চাচ্ছেন যে যেই জানালা খোলা আছে ওই জানালা দিয়ে যে ভেতরটা যতটুকু দেখতে পান, যে ভেতরে কোনো ময়লা বা এগুলো দেখতে পান না,
কিছুই দেখতে পাই না সেগুলো,
সম্ভব মানে 20-25 বছর ধরে একটা বাড়ি পরিত্যক্ত অবস্থায় মানুষ ওখানে যায় না, কেউ বসবাস করে না, কুকুরগুলো একদম নোংরা টোংরা হয়ে ধুলাবালি পড়ে অবস্থা, মানে
এটাই আমি বলতে চাচ্ছি যে সেই বাড়িটাতে এত বছর ধরে আছে কিন্তু কোনো নোংরা টোংরা কোনো দেখা যায় না। বাড়ির যে ওয়াল আছে, ওয়ালের সাইড দিয়ে দূর থেকে বা বিল্ডিং থেকে মানুষ,
মানে বাড়ির বাইরে থেকে পুরোটা বাড়ি একদম পুরনো হয়ে গেছে,
পুরনো হয়ে গেছে বোঝা যায়,
কিন্তু ভেতর থেকে
আমার যে ঝড় ঝড় তুফান তুফান হয় সেখানে গাছপালা আছে, গাছপালার কোনো পাতা টাতা দেখা যায় না সেখানে, সেটার ভিতরে আর কি পাতা টাতা বা ভিতরে তো যাওয়ার কথা জানলা টালনা দিয়ে, কিন্তু সেরকম
কখনো বোঝার চেষ্টা করেছেন যে রাতের বেলা যখন অস্তিত্ব টের পান, শব্দ টের পান, ওই মানুষ কিছু দেখতে পান?
না, কখনো আমরা এরকম চেষ্টা করিনি। আর হচ্ছে কি আপনার, এটা হচ্ছে যখন আমি এখান দিয়ে চলাফেরা বা ই করি, আমার চাচাও দেখেছে কয়েকবার, আমিও দেখেছি দু একবার আর কি, যেমন আমরা রাতের বেলা যখন ওয়াশরুমের দিকে যাই,
গভীর রাতে,
গভীর রাতে আর কি, ওয়াশরুমের দিকে আমাদের ওই গভীর রাতের বেলা দেখতে পাই যে এখান দিয়ে কেউ হাঁটছে, দুইটা তিনটা বাজে তো আপনার গিয়ে গান বাজনা করার সময় না, তখন দেখি যে গান বাজনা হচ্ছে সেখান থেকে।
আচ্ছা, আমাকে একটু বলতে পারেন যে কি ধরনের গান আমাদের,
গানটা কি টাইপের আমি সেটা বুঝতে পারিনি, আদৌ বোঝা যায় না, কিন্তু মনে হচ্ছে যে আপনার পুরোনো গান, কিছু ঝুমুরের আওয়াজ শোনা যায় আর কি যেমন, আবার দূর থেকে মনে হচ্ছে যে কেউ কান্নাকাটি করতেছে বা ঝগড়া টাইপের এরকম মনে হয়।
এর মধ্যে
তবে এর মধ্যে কারো ক্ষতি হয়নি, ক্ষতি বলতে অনেকেই এটাতে এটা থেকে নার্ভাস ফিল করে, নার্ভাস ফিল বলতে সেই বাড়িটাতে কেউ থাকে না, কেউ যায় না, হঠাৎ করে এটা করতে গেছে। যেমন আমার এক কাজিন আর কি এসছে গ্রাম থেকে, সে হঠাৎ করে একদিন এসে সে অজ্ঞান হয়ে গেছে, এটা দেখতে পেরে আর কি, হয়তো স্মোকিং এর জন্য হবে, সে ঘুরছে তো এই দিক দিয়ে চোখে পড়ে যায়, তো চোখে পড়ে যায়, উনি আবার বেহুশ হয়ে যায়, ওনাকে
নিয়ে যায়।
আমরা পরে আমি বললাম যে দেখ এটা কোনো স্বাভাবিক না, এটা অনেক আগে থেকেই, তবে আমরা এই দিকটাতে যাই না তেমন একটা, তো তুই
আপনারা নিজেরাও অ্যাভয়েড করেন যে রাতের বেলা যেন আপনার চোখাচোখি না হয়,
চোখাচোখি না হয় আর কি, এইটাই ছিল আর কি ঘটনাটা।
আপনারা তো কখনো ওই বাড়িতে
ঢোকার চেষ্টা করিনি আমরা,
এটাই হচ্ছে ভালো ডিসিশন, মানে কিছু কিছু জিনিস আছে যে ইন্টারফেয়ারেন্স পছন্দ করে না। আমি সিরিয়াসলি আমি সত্যি কথা বলি একটা, যে আমি জানি না এই বাড়ির ঘটনাটা যারা শুনছে এই মুহূর্তে ধর তারা কে কিভাবে নিচ্ছে, ইমাজিন করে আমি নিজে ভয় পাচ্ছি যে আমার কাছে বাড়ির ঘটনাটা, আমি যদি একবার চোখ বুঝে কল্পনা করি এরকম একটা বাড়ি, এরকম মানুষজন দেখতে পাচ্ছে, আপনি আমি সেই বাড়িতে আছি, আমার পাশের বাড়িটা এরকম, ভয়টা আপনি ফিল করতে পারবেন যে আপনার পাশের বাড়িটা যদি এরকম হন্টেড থাকে কিরকম হইতে পারে।
সেখানে আপনার গিয়ে আমাদের আজ পর্যন্ত কারো ক্ষতি করেনি, তবে এই জিনিসগুলো আমরা শুনতে পাই, এখন কি করবো সেটা নিয়ে আমরা অভ্যস্ত, কিন্তু কাউকে কখনো প্রকাশ,
যেহেতু ক্ষতি করা হয়নি এবং আপনারাও সেই টেরিটরিতে যাচ্ছেন না, অদৃশ্য অশরীরী ভালো খারাপ যাই থাকুক, আপনারাও তাদেরকে ঘাটাতে যাচ্ছেন না, ওদের কাছ থেকে আপনারা কোনো ধরনের কোনো ক্ষতির
সম্মুখীন পাচ্ছি না আরকি,
এটাই মনে হয় আমার।
যদি আমি সেটাই আমি বললাম যে ভাইয়া যদি আমি নিজে ভয় পাই তাহলে হয়তো সে আমাকে ভয় পায় দেখা,
ভয় দেখাবে,
আর কাউকে আমাদের যে যারা আছে তাদেরকে আমি এটা বিষয়ে বলিও না,
ফ্যামিলির মেম্বারের মধ্যে। ইসমাইল ভাই আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, আমি মানে দেখি যে আপনার সাথে আমি যোগাযোগ করে আমি যদি কখনো যাই ওই এলাকাতে আমি দূর থেকে হলো বাড়িটা দেখার একটু চেষ্টা করব। আমাদেরও সময় হয়ে গেছে একটু চলে যাওয়ার, অর্থাৎ বিরতি নেওয়ার, এখন আমরা একটা বিরতি নিচ্ছি, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরছি। Welcome back to ABC Radio FM 89.2 এবং চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে, সেই সাথে রয়েছে আর জি কিবরিয়া এবং আজকের ডরের অতিথিরা রয়েছেন। এরই মধ্যে কিন্তু আমরা প্রথম একজনের ঘটনা শুনে ফেলেছি, আশা করি যে সেই ঘটনা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে বলেই আশা করছি, কারণ বেশ কিছু এসএমএসও দেখেছি। যাই হোক, আমরা এবার পরবর্তী অতিথির কাছে যাব, তার সাথে পরিচিত হব, তার ঘটনাগুলো শুনবো। সেই সাথে আমি সবাইকে আরো একবার বলবো, আমি আসলে বারবার কথাটা বলছি এই জন্য যে আমরা চাই আপনাদের যদি কোনো ধরনের কোনো এই ধরনের এক্সপেরিয়েন্স থাকে, সেটা যদি আপনার আশেপাশের কোনো মানুষের সাথে ঘটে গিয়ে থাকে, সেই এক্সপেরিয়েন্সগুলোও কিন্তু আপনারা এখানে এসে শেয়ার করতে পারেন। আমরা আসলে সেই এক্সপেরিয়েন্সগুলো সবার সামনে তুলে ধরতে চাই। আসলে আমরা বলতে পারি যে আমরা এটা একটা আড্ডা দিচ্ছি, মানে যেই আড্ডাতে টপিকটা থাকে হরর ভৌতিক, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি সবাই মিলে। আমরা কিছু ঘটনা শুনছি প্রতি উইকে, কিছু কিছু মানুষ তাদের এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করছে। আমরা চাই যারা মানে রেডিওতে শুনছেন তারাও একটা একটা সময় মানে আপনি ওই পারে না থেকে আপনি এই পারে চলে আসেন, আপনি আপনার কোন স্টোরি থাকলে শেয়ার করেন এবং হাজার হাজার মানুষ আপনাকেও শুনবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এবার আমরা ঘটনার দিকে যাব। তার আগে একটু পরিচিত হওয়া তো দরকার। নামটা কি?
মোহাম্মদ আতিকুর রহমান শুভ।
আতিকুর রহমান শুভ। শুভ কি করা হয় আপনার?
বর্তমানে আমি এখন জব করতেছি মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জে জব করেন? ওকে, সো অনেক ধন্যবাদ। বুঝতেই পাচ্ছেন মুন্সীগঞ্জ থেকে উনি জয়েন করেছে আমাদের সাথে এই আড্ডাটাতে। আমি যতটুকু শুনেছি আপনার বেশ কয়েকটা ঘটনাই আছে, তো আপনার সেই ঘটনার মধ্য থেকে কোন ঘটনাটা দিয়ে আপনি প্রথম স্টার্ট করতে চান?
স্টার্ট করতে চাচ্ছি আমাদের সরকারি ঘটনা দিয়ে, 61 বছর আগের ঘটনা।
61 বছর?
সেটা হলো আমাদের ওখানে একটা হিন্দু লোক ছিল, সে হঠাৎ একদিন মারা যায়। দিনটা ভর করে কিছুদিন যাওয়ার পরই অনেক রকম আওয়াজ কোথা থাকে, গাছ লড়ায়, জনগণের ভয় দেখায়, একটা যে মানুষ হেঁটে যায় ওখান থেকে প্রচুর ভয় পায়। এখন আমার আব্বু তো মনে হয় আগে একজন পীরের ওড়ি ছিল, তার ভক্ত কেন এখন ওই রোড যখন মাছ বরাবর চলে গেছে তখনই সাইড দিয়ে একটা ডাব গেছে, ডাব পড়লে যেমন একটা আওয়াজ করে সেই রকম একটা আওয়াজ দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু সে তো ভয় পায় নাই। তখন হাতা দিল, তখন রাত 2টা বাজে, এখন তো গ্যাস গেলাম তো অত রাস্তা ছিল না,
তাও 61 বছর আগে কতটুকু অজপাড়াঘাট চিন্তা করে থাকে।
তখন সে ভিতরে গাছ চালাচ্ছে, সামনে যে ভয় দেখাচ্ছে, কখন বিড়াল হয়ে আসছে, কখন কুকুরের মতন ডাক দিচ্ছে। এখন তো তিনি ভয় পাচ্ছে না, কিন্তু ওই এরিয়াটা পার হয়ে গেছে। পার হওয়ার পরে আমাকে বলছে এই ঘটনা, পরে আমি বিশ্বাস করি না কথাটা, আগে গল্প বাদ দো, বলছে এটা আগে গল্প না, আমাদের দেশে গেলে শুনতে পাবি। ওকে ঠিক আছে যাবো না। তারপর আপনার মুক্তিদার কাগজের বিষয়ে গেলাম, যাওয়ার পরে আমাকে আগে বলছে ও রোডটা ভালো না, ও রোড দিয়ে চলাচল করবি না। তখন মনে করেন ভাই আমি ভিতরে বাইরে গেলাম, আমার চাকর ভাই ছিল, সে বলছে ভাইয়া কোন জায়গায় যদি যান তাহলে আমাকে বলে দে, দেশগ্রাম অঞ্চল তো বেশি একটা ভালো না, জঙ্গল তো ভয় পাবেন, সেজন্য যাওয়ার দরকার নেই, যদি যান তাহলে আমাকে সঙ্গে নিয়ে যায়। পরে আমি বললাম এত ভয় তো পাওয়ার দরকার নেই, আমি তো ঢাকা শহরে রাতে অনেক সময় আড্ডা দিই বন্ধুদের সাথে, অত আমার ভয় নাই। তখন সিগারেট খাওয়ার জন্য বের হয়েছি, রাত তখন 10টার মতো বাজবে, ভিতরে দিয়ে গেলাম মাছ ধরার পর, তখন আমার সামনে দিয়ে একটা ঠান্ডা অনুভবের বাতাস ঠান্ডাটা অনুভব করছি এত রাতে, এসি মতো বাতাসটা আসছে খুন থেকে। পরে আমি এটা কিছু না মনে করে কিছুতে আগে গেলাম, মাছ বরাবর যখন গেছি সেটা দেখলাম যেমন গাছের আড়ালে আমাকে মনে হয় ফলো করতেছে। তখন আমি টার্গেট করছি এটাকে দেখবো জিনিসটা কে। আমার আব্বু ছোট থেকে বলছে তোর অনেক সাহস, তুই একজন ভক্তর ছেলে, তোকে গিয়ে কিছু করতে পারবে না। যখন ওই অর্ধেক পর্যন্ত গেছি তখনই ওটা গায়েব হয়ে গেল।
মানে আপনি দেখতে পেয়েছিলেন জিনিসটা কি?
জিনিসটা এইভাবে আড়ালের দিকে তাকাইছে আমার দিকে, মানে টার্গেট ছিল আমাকে মারবে।
কি তাকিয়েছে আড়ালের দিকে যে তাকাই?
কালো আকৃতি।
যারা রেডিওতে শুনছে তারা দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে, কিন্তু উনি আর আমরা দেখতে পাচ্ছি বসে মানে কাঁপছে, লিটারালি কাঁপতেছে কথা বলতে বলতে, মনে হচ্ছে যে ওই জায়গাতে এখন এই মুহূর্তে উনি আছে। আপনি একটু রিল্যাক্স হন, আপনি ওই ভয়টা দূর করে বলেন।
তারপর হঠাৎ আমার চোখ দেখে উপরে দেখে, তখন দেখি একটা মানুষ আকৃতি, বড় একটা জিনিস
গাছের উপরে।
জি, ভয় পেয়ে যাই, কিন্তু তখন আমার কি করবো আমি, তখন একটা কিছু উদ্দেশ্য পাচ্ছি না।
আসলে ওই সময়তে ভয় মানুষের রাস্তা একদম শক্ত হয়ে যায়।
আমার বলতে গেলে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। তখন আমি যে একটা কি করবো বা আওয়াজ করবো,
সেই করবেন সেই শক্তি হচ্ছে না।
পরে আমি কি করবো ভাই, এখান থেকে তো আমি যেতে পারবো না, এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা।
ওই দিক দিয়ে যাইতে যাচ্ছে
আমার রাস্তা তো ভাই ওখান থেকে,
মানে ওই জিনিসটা যেই গাছে দাঁড়িয়ে আছে ওই ডালের নিচ দিয়ে যেতে হবে। এখন এই ভয় কেন যাচ্ছেন আপনি?
এখন যাচ্ছি না, ওই যে আবার আপু বলছিল কি বলতে, একটা আজ পাওয়ার পর যে একটা ইয়ে থাকবে ওটা একটা ভালো জাতীয় না, বলবে তোকে নিচে যেতে কিন্তু তুই যাবি না, গেলে তোর খেটে ধরে পাথার দিবে,
নিচ দিয়ে গেলে বিপদ হতে পারে।
পিছনের রাস্তা ব্যাক করছি ওলা দিয়ে, সেখানে একই অবস্থা, ওই গাছে একই সেফ ভাবে ওখানে
গাছের মধ্যে দাঁড়ায় আছে।
এখন আমি চিন্তা করতেছি কি ব্যাপার, আমার সাথে এমন ঘটতেছিল, এখন আমি ভাই কোনো দিশা পাচ্ছি না, কই যাবো, এমন করতে করতে ভাই ঠিক 3:30 বেজে যায়। পরে আমাকে আচরো মারে একটা, এই যে দেখেন
আপনাকে হাত দিয়ে
আমার ধরতে চাইছিল, আঙুলটা আমার লাগে
নখের একটা অংশ আপনার এই বুকে লাগে, যে দাগটা আমি দেখতে পাচ্ছি যে বুকের উপরের দিকে আপনার ডান দিকে একটা লম্বা দাগ। ওকে,
পরে আমার এখান থেকে প্রচুর রক্ত ক্ষয়, তারপর আমি হাঁটা শুরু করি, আমার টার্গেট হয়েছে আমার এখান থেকে বাসায় পৌঁছাতে হবে। কিন্তু ভাই আমি সে রাস্তা যে কিভাবে আমার কাটলো আমি সেটাই বলতে পারছি না। পরে আমি পানি পার হবো, ওখানে থেকে একটা মাছ শোল মাছ চোখটা মনে করবেন
আপনি আরেকটা রাস্তা ধরেছি,
ওটা ছোট একটা খাল, খালের মধ্যে মাছটা বেঁধে রয়েছে। এখন মাছটা চোখের দিকে দেখি ভাই আগুন গুলোর মতো, মানে আগুন যেভাবে জ্বলে একটা আলো জ্বলে না, ঠিক ওই পানিটাও সেভাবে জ্বলছে। পরে একটা ইট নিয়ে মারলাম, মারার পর মাছটা ভেসে উঠছে, ধরতে গেছি আগে করেছি, পরে আগাতে থাকি। পরে আমার পিস দিয়ে আসা ডাক দেয় অনেকবার, কাকুর মতোই একটা ডাক দেয়, শুভ
মানে যে আপনার কাকা ডাকছে আপনাকে,
জি বলছে শুভ ওরি স্কুল যাও। আমি তারপর বাইক কিছু দিয়ে সাড়া দিই নাই, আমাকে বলছিল তিনবার যদি ডাক দেয় তাহলে সাড়া দিবা, একবারের বেলায় সাড়া দিলে তোমার দুপুর ডাকবে। পরে আমি সাড়া দিই নাই, পরে আবার অন্য রূপ নিয়ে ডাক দেয়, তাহলে আমার আম্মুর রূপ। পরে ভাই আমি কি জন্য তাকালাম, পরে আমার মনে হয় ফাবর দিয়া ফালাই দিচ্ছে ওই জন্য। পরে আমার ওই থেকে হুশ নাই, 3 দিন পর আমার হুশ হয়। পরে আমার চাষা ভাই বলছিল ভাই আপনার তো ওখানে যেতেই মারা খুশি, আমি বলছি তো আমার সাথে যেন,
মানে ওরা পরে আপনাকে পেয়েছে কিভাবে,
ওটা আমার ওই কোলার মধ্যেই পেয়েছে,
মানে যেখানে আপনি
যে আমি পরে
বলছি
তারপরে
ওরা ওখান থেকে খুঁজে পেয়েছে অজ্ঞান অবস্থায়।
এখন আব্বু বলছে প্রায় তোরা তো মানা করছিলাম এত রাতে বের হবি না, এখন আমি কি জন্য বের হয়েছি তা তো আমি আর বলে দিই। এরকম
এরপরে মানে ওই জায়গায় নিশ্চয়ই আপনি আর রাতের বেলা কখনো
আর ওখানে আর কি
জানি নাই আপনি, স্বাভাবিক ডেফিনেটলি যে জায়গায় এই ভয়
এই ঘটনা আমার সাথে ঘটছে, রাইট পুরো বাইক পার হয়ে গেছে,
আপনি আর আসলে সেন্সই নাই, মানে
আপনার আমার বুঝতে
অন্য কিছু, কিন্তু মানে এইটাকে আমরা এখান থেকে মানে কোনোভাবে ডিনাই করতে চাই না বা ডিনাই করতে পারছি না, কারণ এই ঘটনাগুলি আসলে এমনই, ওই সিচুয়েশনে পড়লে দেন আপনি আসলে ফিল করতে পারবেন যে ওই সময় কি একটা আসলে কি ধরনের। এবং আরেকটা জিনিস হচ্ছে যে উনি আমাকে আমাদেরকে কিন্তু দেখিয়েছে যে ওনার শার্টের নিচে আমরা একটা দাগ রয়েছে, ঠিক বুকের উপরে ডান পাশে একদম একটা আঁচড়ের মতো বড় একটা দাগ চলে গেছে, এবং বেশ ভালোই ক্ষতটা
বুঝে
যাই হোক, এটা ছিল আপনার নিজের সাথে ঘটা প্রথম ঘটনা। এরপরের ঘটনায় আমরা যেতে চাই, এরপরে কি ঘটনা?
এরপরের ঘটনা হলো আপনার মুন্সিগঞ্জে, আমি যেখানে বর্তমানে জব করতেছি সেখানে, তখন আমি ডিউটি থেকে আসি, আসার পরে তার নাই শুরু হয়, তার নাম হলো আলাদিন, যার সাথে এই ঘটনা ঘটে। ডিউটি চলতেছে ভাই, ডিউটি চলার পর তখন রাত 4:20 বাজে, তখন সে বাথরুমে যাবে, বের হলো, বের হওয়ার সাথে সাথে তাকে যেমন একটা লোক পরিচিত থাকলে যেভাবে ডাক দেয় আলাদিন তুমি কোথায় যাও, সেভাবে ডাক দিয়েছে স্বাভাবিক ভাবে। পরে সে তাকাইছে, তাকানোর পরে তাকে ধরেই এখান থেকে আর এখান থেকে কিছু রাখে নাই, মনে করেন রক্ত প্রচুর রক্ত ক্ষয় হয়েছে,
সে আর কিছু রাখে নাই,
জি প্রচুর রক্ত ক্ষয় হয়েছে, তাকে পুরো আধা ঘন্টায় ধরা এইবার চাইতে ধরে রাখছে কিন্তু মারতে পারে নাই, তার হুশ নাই। পরে আজান দিছে, আজান দেওয়ার সময় ওখান থেকে পিস্তা কটা থেকে যারা নামাজ পড়ে তার নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হয়েছে, তখন বের হয়ে তাকে আলাউদ্দিন এইভাবে শুয়ে আছে, এখন যে ধারে যা দেখে তার এখান থেকে রক্তক্ষয়, মানে জিওর হামসি আসরটা দিছে, এখনো চিহ্ন আছে, তার
আশ্রানোর দাগ রয়েছে, এখনো সেই চিহ্ন আছে। মানে একটু ঘটনাটা এমন ছিল, আপনি যেই জায়গায় থাকেন মুন্সিগঞ্জে, মানে ওই কোয়ার্টারে যেখানে থাকে, যেখানে ওয়াশরুমটা একটু দূরে, রাতের বেলা আপনার ওই যে কলিগ একজন, রাতের বেলা সে ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়েছিল একটু গভীর রাতে, এবং তাকে একটা পরিচিত কোনো মানুষের রূপ ধরে হয়তো ডাক দেওয়া হয়েছে, এবং সে যখন এটা ডাকে সাড়া দিয়েছে, সাথে সাথে কিছু একটা তার উপর ভর করে তাকে একদম গলার এখান থেকে বুকের আঁচড়ে একদম রক্তাক্ত করে ফেলছে।
সিরিয়াস অবস্থা, তারপর তাকে হাসপাতালে নেওয়া হয়, বলছে এটা এখানে হবে না, ঢাকা মেডিকেলে নিয়ে যান, তার সিরিয়াস অবস্থা, তাকে এখানে যাবে না। ওখানে মুরব্বীরা বলছে এইসব রোগীদের ডাক্তার বেশি একটা কেয়ার করবে না, এদের
আসলে যখন ডাক্তাররা বলছে যে ঢাকা পাঠানোর কথা, কিছু আশেপাশে মুরব্বী যারা আছে তারা মানে এলাকার
তারা এই কথা
বলছে যে একটু কবিরাজ দেখাও, যে এই টাইপের ঘটনা তো একটু কবিরাজই
বিষয়, কবিরাজ দেখাও, এটা ওর গায়ের মধ্যে এখনো ভর করে আছে, মাঝে মাঝে ওকে ঝাঁকি দেয়, কলা টিপে ধরে, এই অবস্থা। এখন যখন অ্যাম্বুলেন্স তুলছে ভাই, তখন আরো সিরিয়াস অবস্থা, অ্যাম্বুলেন্স চালকই ভয় পেয়ে যেতেছে, কোথাও কান্দে, কোথাও চিৎকার দেয়, আমি যাবো না, আমাকে নিয়ে যাস না, আমার সবাই তাকে হিজা বলে পরিচয় দিত, কিন্তু আমি তাকে ভাই হিসাবে পরিচয় দিতাম। তার সাথে এই ঘটনা করার পর আমি তার সাথে গেছি ভাই, আমার নিজের চোখ থেকে পানি বেড়ে গেছে, আমার ওই ঘটনা আর এই ঘটনা দেখে আমি একবার তো আমি বিপদ থেকে পাইতে আইছি, কিন্তু এটা আবার কি হচ্ছে। ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়, প্রায় এক মাস রাখা হয়, এক মাস রাখার পরে সেলাইন অনেক কিছু দেওয়া হয় ওষুধপাতি, তারপরে তাকে এক মাস পরে বাড়ি ব্যাক করে, ব্যাক করার পরে তা সে আর ওই চাকরিতে যায়নি। আমি ওখানে ব্যাপারে আমি যা জানছি, ওখানে
একটা এই জায়গাটাতে এই ঘটনা ঘটছে, এটা মুন্সিগঞ্জের কোন জায়গাটা একটু বলা যাবে কি এলাকার নামটা?
যদি এলাকা আপনার গজারিয়া আছে না, গজারিয়া জামালদি, জামালদি থেকে 10 টাকা ভাড়া রিক্সা,
মানে আচ্ছা ওইদিকে। আচ্ছা ঠিক আছে, আমরা পুরো ঠিকানাটা হয়তো দিব না, গজারিয়া এলাকায়।
জি ওকে। ওখানে আমার প্রথম অবস্থা যে একটা হিন্দু লোকের সাথে পরিচয়, তার কাছ থেকে আমি এইসব জানি, আমাকে বলছে ভাই আপনি তো এলাকায় নতুন আসছেন, এলাকা তো কিছু জানবেন না, কোথায় কি মানে যেখানে অফিসটা মানে কোম্পানিটা হয়েছে, ওখানে আগে আগে শ্মশানঘাট ছিল, পরে এই কোম্পানি এই জায়গাটা কিনে নেয়, কিনে নেওয়ার পরে তারা ফ্যাক্টরি করে, ফ্যাক্টরি করার পরে এমনই অনেক ধরনের ঘটনা ঘটে, ওখানে এক একা মেশিন চলে, এক একা যে উটেক্সের মেশিন দিয়ে আছে না ওগুলো চলে, রাতেবেলায় কেউ দেখে কেউ রাস্তা দিয়ে হাঁটতেছে, তখন থেকে নাইট বন্ধ করে দেয় ছাড়েরা,
মানে এই অদ্ভুত অ্যাবনর্মাল ঘটনার কারণে রাতের বেলা কারখানা পুরো বন্ধ রাখছে।
এখন আবার বর্তমানে চালু করছে, তারপর এই যে এই ঘটনা করে চালু করার পর
আবার হচ্ছে,
মানে এই ফ্যাক্টরি হওয়ার আগে আমি যা শুনছি ভাই, চারটা মানুষ চেয়েছিল কিন্তু মালিক তা দিতে পায় না, বলছে চারটা যদি মানুষ দিতে পারো তাহলে তোমার
মানুষ মানে চারটা মানুষ ওখান থেকে মারা যাবে, এরকম কিছু চাইছিল,
মানে বলতে কি চারটা মানুষের মাথা যেভাবে যে
মানে স্বপ্ন দেখেছে আর কি, মানে
তাকে এটা স্বপ্ন দেখা হয়েছে, সে এটা গুরুত্ব দেয় নাই, সেই জন্য এত সিরিয়াস অবস্থা হয়ে গেছে সবার, এক একটা মেশিন চলে, এক একটা লাইট চলে, এক একাই সবকিছু চলে, ও যে ওখানে যে গাড়িটি যেটি ট্রান্সফর্ম করা হয় মালামাল, ওই গাড়িও রাতে এক এক চলে, ড্রাইভার নাই, সিকিউরিটিরা মাঝে মাঝে
দেখেছে একা চলতে,
সিকিউরিটি দেখছে, তিনি আমার সাথে বলছে ঘটনা, আমি আবার আপনাদের এই ঘটনা শুনি তো, সেজন্য আমি এটা আবার এদের সাথে একটু দাসে ঠিক করে তারপর আপনাদের
আপনি ভালো করে খোঁজ খবর নিয়েছেন এটা শুনে।
পরে বলছে কয় ভাই আমি রাতে চেয়ারে বসে আছি, গাড়ির ড্রাইভার নেই কিছু নাই, হঠাৎ করে দেখি গাড়ির লাইটটা জ্বলে, আমি জিজ্ঞেস করলাম কি রে ভাই এত রাতে গাড়ি ছাড়ছিস, এখন চেয়ে দেখি ভাই গাড়ির মধ্যে কোনো ড্রাইভার নেই, এখন আমি ভাই খেয়াল করলাম কি গাড়ির চাকা আসতেছে মানে চলতেছে, পরে স্যারে ডাকতেছে আর কি, ডাকতেছে কি আমার কথা শুনতে পারতেছে, মানে যখন বলতে গেলে আমার গলার সাউন্ডটা দিয়ে বের হবে সেই শক্তিটাও নেই, ওখানে ডালও নাই উঁচু নাই, একটা সমান লেভেলে গাড়িটা রাখা, ওই গাড়িটা একে একে চলতেছে। পরে এই ঘটনা বলার পর আমি পুরো একটা সাবধান হয়ে যাই, ওই সাবধান হওয়ার পরেই কয়েকদিন পরে ওই যে আলাউদ্দিন ভাইয়ের সাথে এই ঘটনা ঘটে, এ পর্যন্ত
উনি আমাদেরকে আসলে একটা ভিডিও দেখিয়েছে ওই জায়গাটার আশেপাশের যে জায়গার
জঙ্গলে থাকে বর্তমানে,
যেখানে আসলে ভয়টা পায়, ওই ভিডিওটা দিনের বেলার একটা ভিডিও, কারণ রাতের বেলা পর্যাপ্ত আলো ছাড়া ওটা আসলে কিছু বোঝা যায় না। তো ওই ভিডিওটা আমি দেখেছি, ওই ভিডিওটা আপনি দিনের বেলা দেখলেই বুঝবেন যে কি পরিমাণ অদ্ভুত জঙ্গল টাইপের, মানে একদম নিস্তব্ধ এলাকা, যদি রাতের বেলা হয় ওইটা একবার যদি আপনি কল্পনা করতে পারেন রাতের আধারে ওইটা কি ধরনের রূপ ধারণ করতে পারে, আপনি হয়তো বা বুঝতে পারবেন যে আসলে কতটুকু ভয়ঙ্কর। যাই হোক, আমরা ফেসবুকে চেষ্টা করব আপনার ভিডিওটা মানে যদি সম্ভব হয় আপ করে দেওয়ার জন্য, যদি ওই উপযোগী হয়ে থাকে। ওকে, এরপরে একটা ঘটনার কথা শুনেছিলাম, যেটা হচ্ছে যে আপনার মানে আপনি রামপুর এলাকায় থাকেন,
মানে যেমন একটা ভূমিকম্পলে রাস্তা ফিটে ভাগ হয়ে যায় না, সেভাবে একটা রাস্তা ভাগ হয়ে গেছে এবং সবাই বলতেছে মানে এটা আপনার বাজার থেকে কিন্তু ফেটে রয়েছে জায়গাটা, ওটা কয়েকদিন পর আবার মিশে যায়। বর্তমান সবাই থাকে, যেমন ওই একটা মেয়ে র‍্যাপ করার পর তাকে ওখানে মেরে পুঁতে ফেলা হয়, আমি যা যেভাবে শুনছি পুঁতে ফেলার পরে,
শুনেছেন আপনি,
পুঁতে ফেলার পরে তারপর এক বছর পরে এই ঘটনা ঘটে, রাস্তা ভাগ হয়ে যায়, কেউ উপরে ভর করে, কেউ কেউ মারধর করে, আবার রাত তিনটা চারটার দিকে ছাদের উপরে নাচানাচি করে।
কোথায় মানে কোন স্পেসিফিক জায়গা আছে ওই জায়গাটাতে তার উত্তাপটা বেশি? কি যেন একটা গাছের কথা বলছিলেন আপনি, তেঁতুল গাছ?
তেঁতুল গাছের কথা বুঝতে না।
আচ্ছা, মানে ওখানে একটা তেঁতুল,
ওখানে ভর করে কিন্তু ওখান থেকে সারা ঘোরাঘুরি করে,
মানে
যাকে পছন্দ তাকে তার উপরে ভর করে। পরে ভাই এই যে আমার খালতো বোন রাত তিনটার সময় বাথরুমে উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখন সে চুলটার বাঁধতে খেয়াল নেই, আর বের হয়েছে তার উপর ঘর করে, ঘর করার পরে
উনি কি মানে ওই তেঁতুল গাছটার আশেপাশে বাসা ছিল?
না, তেঁতুল গাছ থেকে আপনার 1 কিলোমিটার দিক বাসাটা, এত দূর। তখন মনে করেন বের হয়েছে বাথরুমে যাবার পরে, বাথরুম থেকে বের হয়ে আর উজুটা করে নেই, উজু না করায় তার উপর ভর করে, ভর করার পরে তাকে এই আপনার মেরা দেওয়া বাজারের খালটা আছে না সেখানে নিয়ে যায়, নিয়ে যায় তাকে যেভাবে একটা মাংস চুবালে একটা নিজের থেকে চুবালে একটা যেমন একটা দেখা যায়, সেভাবে তাকে প্রায় 1.5 ঘন্টার মতো চুবায়, চুবার পরে আজান দিয়ে দেয়, আজান দেওয়ার পর নামাজ পড়তে আসে সবাই, এখন একটা সে মেয়েটাকে একে একে চুবন খাচ্ছে
পানিতে, একে মুড়ি ডুবাচ্ছে,
কিন্তু অন্য কেউ তো দেখতে পাচ্ছে না একে ডুবাচ্ছে কি, সে দেখতেছে একে একে ডুব খাচ্ছে। এখন সে যায় ওই সাথে যায় খালের মধ্যে নামছে, নামার পর সাথে যায় তাকে দুটা চল মারে।
ওকে, আমি একটু থামাচ্ছি আপনাকে, আসলে থামাতে বাধ্য হচ্ছি কারণ কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়, কারণ এই মুহূর্তে সময় বলে একটা কথা আছে, আমাদের আসলে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আবার আমরা ছোট্ট ব্রেক নিব, তারপরে আবারও ফিরছি। আপনারা শুনছেন এবিসি রেডিও 89.2 এবং চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন এবং আর জে কিবরিয়া আপনাদের সাথে রয়েছি, সাথেই থাকুন, কিছুক্ষণ পর আবারও ফিরছি, আর এই ঘটনা তো সাথেই থাকছে। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি বিসি রেডিও FM 89.2 এবং ডর চলছে, আমি সুমন এবং আর জে কিবরি আপনাদের সাথে রয়েছি, ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এবং যেখানে থামিয়ে দিয়েছিলাম আসলে বিরতির আগে আপনাকে, জানি সবাই অনেকেই খেপে গেছে আমার সাথে, ইনফ্যাক্ট আমি নিজেও নিজের উপর খেপে যাই কারণ আপনাদের ঘটনার মাঝে যদি থামাতে হয়। তো যাই হোক, যেখানে আপনাকে থামিয়ে দিয়েছিলাম আসলে সেখান থেকে আবার স্টার্ট করতে চাই, তারপর আসলে কি হলো?
এখন সে যায় ওই সাথে যায় খালের মধ্যে নামছে, নামার পর সাথে যায় তাকে দুটো চল মারে, কিরে এত রাতে এখানে, তারপর সে মানে জ্ঞানটা হারায় ফেলায়, তাকে ওই ভাসানো অবস্থায় টাইম না কুলের দিকে উঠানো রাস্তার দিকে, ওখানে উঠানোর পর তার সাথে আমার খালো মোবাইলটা ছিল, যে লাইট মেলে তো বের হয়েছে, তাহলে মোবাইল থেকে নাম্বার নিয়ে ফোন দেয়, কয় আপনাদের এমন এমন মেয়ে পাওয়া গেছে বেড়াইতে বাজার চলে আসেন, পরে যা দেখে তার অবস্থা সিরিয়াস অবস্থা, এখান থেকে আঘাত, এখানে আঘাত, এখানে আঘাত, এখনো তার চিহ্ন আছে। পরে খালু তো মনে করেন পুরো কান্দাকান্দি করছে, তা আমার মেয়ে এই অবস্থা, এই অবস্থায় কেমন হলো, সে তো জানতো ওই ওইটাই করছে কিন্তু তখন তার ধারণা আসেনি।
কেন মনে হচ্ছে যে ওই মেয়েটা যে মেয়েটাকে করে বা নির্যাতন করে খুন করে ওখানে পুঁতে ফেলা হয়েছিল ওই জিনিসটাই এইভাবে সবাইকে ডিস্টার্ব
ডিস্টার্ব করে
এটা কেন মনে হচ্ছে? এটা অন্য কিছু তো হতে পারে, ওই মেয়েটাই এটা
অন্য কিছু করতে পারতো, কিন্তু এটা সবার উপরে কেমন যেন একটা বিষাক্ত হয়ে গেছে। মানে কে কেউ দেখতে পারতো না, ওই কেউ চুল
অন্য কোনো কিছু তো হইতে পারে,
অন্য কিছু হতে পারতো, কিন্তু আমি যেভাবে শুনছি আমি সেভাবে আপনাকে,
মানে ওই আপনি যেভাবে শুনেছেন যে ওখানে সবাই বিলিভ করতো যে ওই মেয়েটাই যে মেয়েটাকে এখানে পুঁতে ফেলা হয়েছিল অশরীরই বা খারাপ,
আমি সেখানে যাবো পরে বাসে আনা হয়, পরে কবিরাজ দাগ দেওয়া হয়, কবিরাজ দাগ দেওয়ার পরে বলে এটা তো খারাপ একটা জিন, এটা ওই যে আমাদের তেঁতুল গাছ ওখানে সাতচুনি আছে, পরে খালু বলে হ্যাঁ ছাদে বসে নাচ হয় কি করছে একবার আমি ফলো করছি, মানে পায়ের নুপুরে যে শব্দ যেভাবে একটা নাচ হয় না সেভাবে একটা নাচের শব্দ পাইছিল খালু, সে এটা কেয়ার করে নি, সবাই বলছে এমন এমন অবস্থায় এর বাচ্চাকে ধরে এর মেয়েকে ধরে, পরে কবিরাজ বললো এটা তো ওই সাতচুনি ধরেছে একে কিছু লোয়া রসুন আর কিছু মেসে কাটি নিয়ে আসেন, কাটি নিয়ে আসার পরে আর অনুতাপ পুরায় তার নাকে ধরছে, নাকে দেওয়ার পর তার এই যে কিন্ন আঙুলটা আছে না কিন্ন আঙুল চাপ দেওয়া আছে, তখন তার সে বের হতে পারতো, তার জিজ্ঞেস করলো তুই কেন ওর কাছে আসছিস, বলছে ও রাত তিনটার সময় বাথরুমে যেতে বের হয়ে উঁচু করে নাই শুধু না ওকে আমি ধরছি, তাহলে ধরছো ভালো কথা, তাকে ম্যানেজার বাজার নিয়ে গেছিল কেন, কয় ওকে আমার দেখতে ভালো লাগে না সেজন্য ওকে আমি মাতছিলাম পারিনি, পরে বলছে ঠিক আছে যা হবার হয়েছে ওকে ছেড়ে দে, আমি বলতাম না আমি ওকে ছাড়বো না ওকে মেরে যাবো, এখন তো একই অবস্থা ছাড়বে না ছাড়বে না, পরে ওই যে পিচা না যে ঝাড়ু বলে না ঝাঁটা, ঝাঁটা দিয়ে তিনটা বাই দিল পুরো ফুদিয়া, পরে ওটা চলে যায়, পরে এটার দেড় মাস পরই আবার ধরে আমার ওই যে খালতো ভাই, যে ওরই ভাই খাল আমার খালতো ভাই বলতে গেলে ওর দিকে এটা ভর করে, কোনো সময় এক একা রাতে হাসে, কোনো সময় রাতে এক একা কাঁদে, পরে আম্মু জিজ্ঞেস করছে বাবা তুই এত রাতে হাসোস কেন বা কান্দোস কেন, কই না তো আমি ঘুমায় থাকি তো, না তুই কালকে হাসাহাসি করছিস অনেকক্ষণ দেখছি, মানে ওইটা যে কার সাথে কথা বলছে ওইটা আমাকে আর বলে নেই, আমি এটা রুবেল ভাইয়ের সাথে বললাম ভাই আপনি বলে রাতে একা একা হাসেন আবার কাঁদেন, তুমি কে বলছে, আমি বলে নাই আপনার ছোট ভাই বলছে মেয়েদি আমাকে বলছে কথাটা, কই না আমি তো রাতে ঘুমা থাকি, পরে একদিন মনে করো গরু খামার আছে তো গরু খামারে জন্য ঘাস গরু খায় সেটা আনতে গেছে, মনে করেন মাথায় খাইটা মাথায় করে আনছে বাসার দিকে ঢুকবে তার মধ্যেই তাকে ফালা দেয়, ফালা দেওয়ার পর তিনটা পোলট্রি খেয়ে যায়, পোলট্রি খাওয়ার পর তার চান্সেস তা নাই, তারপর তাকে ওই কবিতা টাকা হয় একই অবস্থা ওই ছাত্র নিয়ে আপনার ছেলে
সেম ভাবে তাকে পরে ঠিক করা হয়,
জি তাকে ওইভাবে সেম ভাবে ঠিক করা হয়, তবে এটা অনেকজনের কাছে শুনেছি এটা এখনো চলতেছে কিন্তু এটা
কোনো সলিউশন
সলিউশন নাই, অনেক কবিতা দেখেছে কোনো ফলাফল পাচ্ছে না, কয়েকটা তারাতে অনেক কাহিনী আছে অনেক ইয়ে হবে,
মানুষজনই বেটার বলতে পারবে যে আসলে কি প্রকৃত ঘটনাটা। যাই হোক, ওকে আপনার একটা ঝালকাটিতে ঘটা একটা ঘটনার কথা সেই ঘটনাটা একটু শুনি আমরা বিস্তারিত,
সেই ঘটনা ভাই একটা ঘটনা, বাচ্চা বলতে গেলে 7 বছরের বাচ্চা, মা বলছে যা বাবা তেল নিয়ে আস, পাশে তো তেল নেই, পরে তেল আনতে বের হয়ে গেছে, বের হওয়ার পরে ওনার মা বলবার যখন আসে তখন তার মার রূপ নিয়ে ডাক দিছে বাবা টাকা তো নিয়ে গেলি না, পরে টাকানোর সাথে সাথে তাকে একটা পাশে দেওয়া হয়, পাশে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভুঁড়ি বের হয়ে যায়, ভুঁড়ি বের হয়ে যাওয়ার পর ওখান থেকে তো মনে করেন রাস্তা
মানে ওখান থেকে পরপর তাকে আছাড় মারা হয়,
জি আছাড় মারা
তার পেটে
ভুঁড়ি বের হয়ে যায়, পরে ওখান থেকে যে চিকুরটা দিছে না যখন আছাড়টা মারবে আগে পুলে একটা চিকুর দিছে তখন উপাস থেকে লোক শুনছে, তারপরে তার দৌড়ে আসে থাকে তার পুলিমুড়ি সব বের করা হয়, ওর মধ্যেই তাকে মুসুল মুসুল করে জানা যায়
মারা গেছে সবাই
তা ধরে নিয়েছে শেষ এ আর বাঁচবে না, পর জান যা করায় কবরস্থানে তাকে নিয়ে দেওয়া হয়, কবর দেওয়া হয়, কবর দেওয়ার পর তারপরে তাকে ছাড়ে নেই, ওই কবর থেকে তাকে তুলে আবার পাশে মারে, মানে যখন জানা মোনাজাতটা পড়ে তারা বের হবে তখন এই টাইমটা আবার তুলে পাশে দেয়,
মানে এই ঘটনা ঘটার পর যখন এই ছেলেটা স্পট ডেড হয়ে মারা যায় তাকে সাথে সাথে গোসল টোসল করিয়ে মানে জানাজা পড়ে কবর দেওয়া হয়, এবং ওই কবর দিয়ে যখন ওই মানুষগুলো ফিরে আসছিল পুরো কবরস্থান থেকে ফিরতে না ফিরতেই
দেখা যায় আবার
কবর থেকে লাশটা উঠে গেছে এবং জোরে আবার মাটিতে ফেলে দেওয়া
হয়, তখন পরে তারা ওখানে আর কবর দেয় না, কবর না দিয়ে ভান্ডারি কবরস্থান আছে সেখানে নিয়ে গেছে, সেখানে কবর দেওয়া হয়, তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি।
তারপরে তাকে মানে ওইটা ভালোভাবেই কবর হয়, মানে আর সমস্যা হয়
না, আর কোনো সমস্যা হয় না।
যাই হোক, বেশ কিছু ঘটনা ছিল এবং একটু নার্ভাসনেস এর কারণে, ওনার ভয়ের কারণে একটু হয়তো কিছু কিছু জায়গায় বলাটা হয়তো বা একটু ভয়ে কেঁপে গেছে। যাই হোক, আশা করি শ্রোতা যারা আছে ওইটা ওইভাবে একটু দেখবে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের সাথে এসে আপনার এই ঘটনাগুলো শেয়ার করেছেন, সেই জন্য
থ্যাংক ইউ আমাকে আসার জন্য।
ওকে, ডট চলছে। তো এখন আমরা পরবর্তী গেস্টের কাছে চলে যাব, তার ঘটনা শুনবো এবং সেই সাথে আরো একবার বলি, ডট চলছে বিচু রেডিও FM 89.2 তে, হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এবং আজকে স্টুডিওতে আমরা তিনজন গেস্টকে পেয়েছি, এই মুহূর্তে আমি সুমন আছি আপনাদের সাথে, আর সেই সাথে আর যে গিবিও রয়েছে, আর ঠিক এই মুহূর্তে মাইকে যে আমাদের সাথে রয়েছে জামিল ভাই, রাইট?
জি।
ওকে জামিল ভাই, আরো একবার আপনার পরিচয়টা আপনার কাছেই শুনি।
আমি মোহাম্মদ জামিল আহমেদ, আমি এসেছি ঢাকার মুগদা থেকে।
মুগদা থাকেন। জামিল ভাইয়ের ঘটনাটা একটু বলি। জামিল ভাই হচ্ছে পুরনো যে হন্টেড প্লেস ভিত্তিক ডরটা হতো, জামিল ভাই সেই ডরেও যোগ দিয়েছিলেন। আমরা তখন তার ঘটনা শুনে অনেক রেসপন্স পেয়েছিলাম, তো জামিল ভাই আবারও যোগাযোগ করেছে, যেহেতু ডরটা আমরা একটু আবার আগের মতো করে একটু ফিরে যাচ্ছি। তো এরকম যারা আছেন পুরনো ডরকে ভালোবাসতেন এবং অনেক ঘটনা শেয়ার করেছেন এসে, বা আরো ঘটনা রয়েছে আপনাদের, আপনারা কিন্তু আবার যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো জামিল ভাই, আর কথা বাড়াবো না, আপনার আমি জানি যে আপনার ঘটনাগুলো বেশ ভালো হয়, আপনি সুন্দর করে গুছিয়ে বলেন, এটা শুনতে আমার অনেক ভালো লাগে। আমি ঘটনায় যেতে চাই।
ধন্যবাদ সুমন ভাই। আমি যখন গতবার এসেছিলাম তখন আমি আমার নিজের সাথে ঘটনাগুলো বলেছিলাম, আর এবার আমি বলছি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওদের কাছ থেকে কালেক্ট করা ঘটনাগুলো।
অবশ্যই।
তো প্রথমে আমি বলতে চাই, আমার এক ফ্রেন্ড, খুব কাছের ফ্রেন্ড, ও আগে ঢাকাতেই থাকতো, পরবর্তীতে ওদেরকে জীবিকার তাগিদে নারায়ণগঞ্জ চলে যেতে হয়। ওর ব্যাপারে একটা কথা বলতে চাই যে ও কিন্তু ছিল প্রচন্ড সাহসী, কোনো কিছু তো আক্ষা করতো না, মাঝরাতে বাড়ি চলে যেত, কোনো কিছু ভয় পেত না। তো ও নারায়ণগঞ্জে একটি গেঞ্জির কারখানা, যেটাকে আমরা বলি হুঁশিয়ারি কারখানা, সেখানে চাকরি করতো। তো একবার কি হলো, তো ওর বোন ওকে মোবাইল করে বললো যে তুই একটু কাজটা শেষ করে, ওর নাম নুন্নবি। হ্যাঁ, তো বললো যে নুন্নবি তুই কাজটা শেষ করে তোর কারখানা থেকে আমার বাসায় আয়, আমি একটু পিঠা টিটা ইটাপি কিছু একটা তৈরি করেছি, তুই এটা নিয়ে যা বাসায়। তার ওর কারখানা থেকে বের হতে প্রায় ওর প্রায় 12:30-1টা বাজে, ওর বোনের বাসা যায়, ওখানে রাতের খাওয়া দাওয়া করে তো ওর বোন ওকে বললো যে তাহলে যেটা তুই তোর মার জন্য কিছু পিঠা দিলাম তুই এটা নিয়ে যা সেটা। তো রাতের বেলা আমরা যেটা জানি যে রাতের বেলা কিন্তু পিঠা বা তেলের পিঠা কিন্তু আমরা কিন্তু সাধারণত গ্রামের মানুষগুলো খুব অ্যাভয়েড করে চলে, শহরের লোকও অনেকে বিশ্বাস করে এই জিনিসটা। সে মনের আনন্দে গান করতে করতে যাচ্ছে, তার বোনের বাসা থেকে তার বাসার দূরত্ব হেঁটে গেলেও 30 মিনিট লাগবেই। তো সে যখন গান গেতে গেতে যাচ্ছে যাচ্ছে, তখন যেতে যেতে দেখে কি সে রাস্তার মাঝখানে একটা বুড়ো টাইপের লোক বসে আছে। সে আমাকে যখন বললো এই ঘটনাটা, তখন বললো যে বুড়োটার মুখটা বেশ লম্বা। ওটা মুখ লম্বা কেন এটা দেখে কিন্তু আমার ভিতরে কোনো ভয় আসেনি, আমি ভাবলাম যে মানুষের চেহারা তো এরকম হতেই পারে। তো বুড়োটা তখন বললো যে দে পিঠা দে। তখন বললো যে আমি যে বললাম যে ও কিন্তু প্রচন্ড সাহসী, প্লাস ও কিন্তু কোনো কিছু আটকা করে না, ও বুড়ো মানুষ হোক আর যেই হোক, ও বললো যে আমার বোন আমাকে পিঠা দিতে আমি পিঠা তোকে দেবো, সর তুই এখান থেকে সর। এটা বলে ওকে পাশ কাটিয়ে ও চলে যায়। ও যখন চলে যেতে যেতে যখন আরো 5 মিনিট সামনে এগুলো, তখন দেখবে সেই বুড়োটা আবার বসা। কিন্তু ওর ভিতরে কিন্তু এই জিনিসটা আসেনি যে আমার বুড়োটা কিভাবে চলে গেল, আবার বললো পিঠা দে। তখন বললো যে দেখ তুই কিন্তু আমাকে দুবার চাইলি আর চাবি না, সর এখান থেকে সর, এমনি অনেক রাত হয়ে গেছে আমাকে বাসা যেতে হবে। থার্ড টাইম যখন সে আবার একটা গেল, তখন দেখলো আবার বুড়োটা বসে আছে, তখনও তার মাথায় কিচ্ছু ঢুকে না যে আমার আগে বুড়োটা বারবার কিভাবে এগোচ্ছে। তখন তো সে খুব বিরক্ত হয়ে টিফিন ক্যারিটা রাখলো, রাখলো বলে যে দেখ তোকে তখন ভালোভাবে বোঝালাম তুই তো দিলি না, আজকে তোর খবর আছে। এটা বলে সে যখন বুড়োকে একটা চড় মারতে যাবে, তখন দেখে কি জাস্ট আমি কি বলবো যে একটা ভ্যানিশ, বাতাসের মধ্যে দিয়ে হাতটা চলে গেছে, শরীরে স্পর্শ হয়নি, টাচ লাগেনি, যেটা অনেকবার যাস, আমাদের কোনো কিছু ভয় করিস না, আজকে তোর খবর আছে, বা এই টাইপের কিছু একটা। তখন ও কি করছে, টিফিন ক্যারিয়ার ফেলে ঝেড়ে একটা দৌড় দিল। সে যখন দৌড় দিল, দৌড় দিতে দিতে সে হয়তো সে পিছনে ফিরে তাকিয়ে দিয়ে সেটা আসছে কিনা জানি না, সে দৌড়ে দৌড়িয়ে সে পাশে তার একটা কোনো একটা রিলেটিভ পাশে গিয়ে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে জাস্ট একটু কিছুক্ষণ আশ্রয় নিল, তো ওরা বললো যে কি হয়েছে, তখন বললো যে এই ঘটনা আমি দেখলাম। তখন ওরা বলে তাহলে ঠিক আছে তুই কিছুক্ষণ স্টে কর, একটু পরে যাস। আর এখন তো মোবাইলের যুগ, এখন সবার কাছে মোবাইল থাকে, ওর বাবা মাও কিন্তু ওকে মোবাইল করছে যে কি এত দেরি কেন, তোর আসতে দেরি কেন। তো তখন বলে যে রাস্তায় একটা সমস্যা হচ্ছে, আমি আমি আসছি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। তো আমি বলে রাখা ভালো যে ওর যে আত্মীয়টা, ওর আত্মীয়র বাসা থেকে বেরিয়ে একটা ছোট্ট খাল আছে, খালটা পার হলে কিন্তু ওদের বাড়িটা, খালটা পার হতে হবে নৌকা দিয়ে। সে যখন আসছে তখন ওর আত্মীয় বলে কি দিয়ে আর ভয় পাবি, বলকে না আর কিছু ভয় আর কিছু ভয় লাগবে না, যেতে পারবি, বলকে হ্যাঁ পারবো যেতে পারবো। তখন সে জাস্ট ওই নৌকার সামনে আসলো, আসার পর দেখে কি যে একটা মাছি শাল পরে বসে আছে, তখন বললো আমাকে আমাকে খালটা পার করে দে, এটা বলার পর সে নৌকা চললো। তারপরে সে যখন নৌকাতে উঠলো, উঠার পর ওকে বললো যে তুই আমাকে ওই পারে পার করে দে, তখন নৌকাটা ওই পার না গিয়ে বাঁদিকে টার্ন করলো। আর বাঁদিকে বলে রাখা ভালো, বাঁদিকে কিন্তু একটা শ্মশানঘাট আছে। তখন ও যখন দেখলো যে নৌকাটা শ্মশানঘাটের দিকে যাচ্ছে, তখন সে বললো যে তুই এদিকে যাচ্ছিস কেন, তুই তো আমাকে ওই পার করে দিবি। তখন সে মাছিটা কোনো উত্তর দিল না, আর সে ভাবলো যে তার কোনো পরিচিত একটা মাছি, তাদের এলাকায় তো গ্রামদেশ, তো গ্রামদেশ তো সবাই সবাইকে চেনে, তো ও কোনো একটা মানে ওর পরিচিত কোনো একটা ফেস মনে করেছিল ওকে। তো ও আবার জিজ্ঞেস করলো যে কি রে তুই এইভাবে যাচ্ছিস কেন, তুই তো আমাকে ওই পারে দিয়ে আসবি, এখানে যাচ্ছিস কেন, সে কোনো উত্তর দিল না। আবার জিজ্ঞেস করলো, সে কোনো উত্তর দেয়নি। লাস্টে সে যখন ওকে ধাক্কা মারলো যে এই তুই এদিকে কেন যাচ্ছিস, ধাক্কা লাগার পরে সে দেখলো কি সে আবার ওই আগের মতো যেটা যে বাতাসের মধ্যে তার হাতটা চলে গেছে। এটা দেখার পরে সে ওই যে মাঝিটা ছিল সে আবার ঘুরলো, ঘুরে যখন ওর দিকে তাকালো তখন দেখে সেই বুড়োটা, তখন বুড়োটা ওর গলা চেপে ধরে, ধরার পরে সে কি করে ওই মানে যখন গলা চেপে ধরার পর ওকে ধাক্কা দিয়ে খালটা ছিল খালের মধ্যে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর সে যখন চিৎকার করে বাঁচাও বাঁচাও বলতেছে, ওরা কিন্তু মানে অলরেডি কিন্তু তাকে পানির মধ্যে ডুব দিয়ে মানে ওকে মানে
পানির নিচে
তুলে ফেলতে চাচ্ছে, বা ওদের একটা মেরে মানে সম্ভবত ও দিনে ওর মেরে ফেলার একটা প্ল্যান ছিল কিনা আমি জানি না। তো যখন বাঁচাও বাঁচাও বলতেছে তখন ওই যে রিলেটিভটা ওদের ছিল, ওরা তো ছোট্ট খালতোটা, ওরা এসে ওকে উদ্ধার করে। উদ্ধার করার পরে ওকে যখন বাসায় নিয়ে যায়, বাসার কাছে পৌঁছে টুছে দেয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো যে ছেলেটা এত সাহসী ছিল, এত রাতের বেলা একটা দুটা তিনটা কোনো ব্যাপার না তার জন্য, নির্দ্বিধায় চলাফেরা করতে পারত, সে ওই ভয়টা তার ভিতরে চলে মানে আসার পরে সে অনেকদিন বিছানায় অসুস্থ ছিল, এবং আজ অবধি সে সন্ধ্যার পর বাড়ির থেকে বের হয় না। তার ভিতর সেই ভয়টা আজও ঢুকে গেছে, আজও সেই কথাটা মনে পড়লে সে খুব ভয় পায়, এবং সন্ধ্যার পরে বা যেখানে তার যেই কাজই থাকুক সে সন্ধ্যার আগে বাসা চলে আসে।
আসলে এরকম হয়, মানে অনেক সাহস যাদের আছে, আসলে সাহস বলবো না, কখনো কখনো এটা দুঃসাহসই বলতে পারেন, এই দুঃসাহস দেখাতে গেলে এমন কিছু এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন আর যে সাহসের কোনো কিছু অবশিষ্ট থাকে না আর কি। এরকম ঘটনা মানে আমার ধারণা প্রত্যেকের আশেপাশে এরকম অনেক মানুষ পাবেন যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে। আমারও কিছু পরিচিত মানুষ আছে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে, যে খুব বেশি দুঃসাহস দেখাতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। যাই হোক, পরের ঘটনায় যে
পরের ঘটনা, এটা আমার এক শিক্ষককে কেন্দ্র করে। আমি পুরনো ঢাকা পড়াশোনা করেছি, তো পুরনো ঢাকা একটি স্কুলের শিক্ষক উনি, তো আমাদেরকে উনি 9-10 সম্ভবত সমাজ বিজ্ঞান পড়াতেন যতটুকু মনে আছে এরকম। তা এর অনেকদিন পরে একদিন আমি কোনো একটা কাজে দিনাজপুর যাই, আমার ব্যবসার কাজে আমি দিনাজপুর যাই। আমি যখন হোটেল স্টে করি, আমার পাশের রুমে সেই স্যারটা, আবার উনিও কোনো একটা কাজে দিনাজপুর গিয়েছিলেন, উনিও পাশে ছিলেন। তো আমি স্যারকে দেখার পর চিনতে পারলাম, পরিচয় দিলাম, পরিচয় দেওয়ার পর স্যারও আমাকে চিনতে পারলেন। তো এভাবে দেখ, উনিও কয়েকদিন ছিলেন, আমিও কয়েকদিন ছিলাম। তো আমি যে রুমটা নিয়েছিলাম সেটা ছিল টিভি সহকারে রুম, কারণ হোটেল মধ্যে কিন্তু কোনো রুমে টিভি থাকে, কোনো রুমে টিভি থাকে না। আর স্যার হয়তো বা উনি একটু বয়স্ক মানুষ, হয়তো ওনার ওই ধরনের শক্ত নেই, ওনার রুমে টিভি ছিল না। তো উনি মাঝে মাঝে আমার রুমে আসতেন খবর টবর দেখা টাকার জন্য, এরকম আসতেন। তো একদিন কি হলো, তো আমি টিভিতে বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে হরর কোন একটা মুভি দেখছিলাম, সম্ভবত কোন একটা হরর মুভি দেখছিলাম। তো উনি আমার রুমে নক করলো, নক করার পরে আমি দরজা খুললাম, উনি আসলো, আসার পরে বললো যে দে খবরটা দে। আমি বললাম স্যার এক মিনিট খবরটা দেখবেন, আমি একটু মুভিটা শেষ করে দিই। তখন উনি বলে যে কি দেখি সেগুলো হরর মুভি টুভি, এগুলো দেখা ভালো না, এটা বলো আমার কাছ থেকে না। উনি রিমোটটা নিয়ে চ্যানেলটা চেঞ্জ করে দিল। তখন আমার ঠিক রুচিটা হলো, যেটা আমার সবসময় হয়, আমি অনেককে জিজ্ঞেস করি হন্টেড ব্যাপারটা হলো যে আপনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা অতিপ্রাকৃতিক কিছু বিশ্বাস করেন কিনা। তো আমি স্যারকে বললাম, স্যার আপনি আপনি কি এগুলো ভয় পান, বা আপনি কি প্যারানর্মাল কিছু বিশ্বাস করেন? স্যার প্রথম বলতে চাইনি, লাস্টে স্যার আমাকে বললো যে আগে বিশ্বাস করতাম না, এখন করি। এবং যেটা হয়েছে সেটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে ঘটনাটা। আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে যে ধরনের ঘটনা পাই, এই ঘটনা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে।
আমরা শুনি এই ঘটনাটাই।
তো উনি বললো যে আজ থেকে অনেক আগে, তখন সম্ভবত 1875-76 এই সময়ের কথা আর কি, উনি পঞ্চকর বা এরকম একটা কোন একটা সাইটে যাবেন, ঢাকা থেকে ট্রেনে করে যাবেন ওনার এক বন্ধুর কাছে। তো তখন তো মোবাইলে যুক্ত ছিল না, তো উনি চিঠি দিয়েছেন ওনার বন্ধুকে যে আমি অমুক তারিখ থেকে পঞ্চগড় বা কোন একটা জায়গায় এরকম জায়গায় আসছি আমি। তো ওনার বন্ধু আবার রিপ্লাই দিল যে ঠিক আছে তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করব। তো উনি যথাসময় ট্রেনে রওনা দিলেন, কিন্তু আগেকার দিনে তো ট্রেন তো হয়তো এতটা টাইমলি চালু হতো না, বা রাস্তায় যে কোনো কারণে শিডিউল একটু বিপর্যয় হয়ে গেল। ট্রেনটা যেখানে দুপুর 3টায় পৌঁছানোর কথা, ওখানে ট্রেনটা পৌঁছালো গিয়ে রাত 9টার দিকে পৌঁছালো একটা অজপাড়াগা, একবারে পুরো নিশুতি শীতকাল। আর পঞ্চগড় আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শীত প্রবণ
এলাকা,
যার জন্য কুয়াশায় স্যার কিচ্ছু দেখছে না চোখের মধ্যে। আর বলে রাখা বলো, স্যার তো আগেই বলেছে যে উনি কিন্তু প্যারানর্মাল কিছু বিশ্বাস করে না। স্যারের ভিতরে এটা কোনো বিন্দু মাত্র এটা কোনো ভয় ছিল না, একটা ভয় ছিল ওনার কাছে বেশ কিছু টাকা ছিল, উনি ভাবেন যে ভয়। তো উনি বললো যে এত রাত্রে 9টার দিকে গ্রাম দেশ রাত 9টা মানে অনেক রাত,
মানে 3টার ট্রেন রাত 9টায় পৌঁছায়,
দুপুর 3টার ট্রেন। আর এর মাঝে ওর বন্ধু কিন্তু ওর জন্য ওয়েট করে চলে গেছে, তখন তো মোবাইলে যুগ ছিল না যার জন্য কোনো কন্ট্যাক্ট করতে পারেনি। তারপর কি হলো, উনি জাস্ট এই টাকার ভয়টাই করছে যে আমি, আমার কাছে তো বেশ কিছু টাকা আছে, আমি কি করবো, আমি কার হেল্প নেবো। তখন ও খেয়াল করলো যে স্টেশন মাস্টারের রুমে একটু আলো জ্বলছে, স্টেশন মাস্টারের রুমে। তখন সে স্টেশন মাস্টারের রুমে যায়, গিয়ে বলে যে আমি অমুক বাড়িতে অমুক অমুক বাড়িতে যাবো, অমুক। আর গ্রাম দেশে কিন্তু এক একজন লোককে এক একজন চেনে, বিশেষ করে যারা সম্মানিত লোক তাদের কিন্তু সবাই চেনে। আর একটু বলে ভালো যে ওই গ্রামটা ছিল ম্যাক্সিমাম কিন্তু হিন্দু প্রত্যুষিত এলাকাটা, স্যার নিজেও হিন্দু ছিল, যার কাছে যাবে তিনিও হিন্দু, স্টেশন মাস্টারও হিন্দু। যাই হোক, তখন উনি বললো যে হ্যাঁ বুঝেছি আপনি অমুক স্যারের কাছে যাবেন। তখন বললো যে আমি এখন কিভাবে যেতে পারি আপনি বলেন। তখন বলি যে দেখেন স্যার, আপনি যে কিভাবে যাবেন, এত রাত্রে তো আপনার যাওয়াটা ঠিক হবে না। তখন বলি কেন, সমস্যা কি? বলি এত রাত্রে গেলে রাস্তায় তেনাদের উপদ্রব আছে, ঠিক এইভাবেই বললো।
তেনাদের উপদ্রব আছে,
স্টেশন মাস্টার ঠিক এভাবেই বললো যে এত রাত্রে গেলে তেনাদের উপদ্রব আছে। তখন স্যার বললো যে তেনাদের মানে কারা? তখন স্টেশন বলবে যে স্যার আসতে ওনাদের নামটা খুব সম্মান করে বলতে হয়, ঠিক এভাবে। তখন ওরা যেভাবে বিশ্বাস করতো, তখন স্যার বলে যে মানে কি আপনি কার কথা বলছেন, ভূত তোমরা কি সিটে এভাবে বলতে হয় না, এভাবে বলো ওনার তেনার খুব মানে।
আসলে এরকম আছে যে অনেক সময়, যেমন অনেকে রাতের বেলা সাপের নাম উচ্চারণ করে, কিছু কিছু প্রচলিত কথা মিথ রয়েছে, কথা রয়েছে।
আর যেহেতু এটা অনেক আগের কাহিনী, তখন কিন্তু এই জিনিসগুলো খুব বিশ্বাস ছিল মানুষের মনে। তখন স্যার শুনে হাসলো যে কি যে বলেন না বাবু, আপনি কি যে বলেন এখনকার দিনে এসব কেউ বিশ্বাস করে, যাতে এগুলো বলা পড়ে। তখন বলে যে বাবু ঠিক আছে, আপনি আমাকে একটা উপকার করেন, একটা কোনো ছেলে দেন যাতে আমাকে ওই পর্যন্ত পৌঁছে দিবে। তখন বলি আচ্ছা ঠিক আছে, আপনি কি আজই রাতে যেতে হবে, আজকে এখানে আপনি বরঞ্চ থাকেন, সকাল হলে আপনাকে পৌঁছে দিই। বলি না আমার আজকে রাতে যেতে হবে, কারণ কালকে আমার অলরেডি ঢাকা ব্যাক করতে হবে আবার কাজটা সেরে।
তার আগে আরো একবার বিরতিতে যেতে হবে, এবং বিরতিতে যাবো, ছোট্ট একটা বিরতি নেবো, খুব বড় বিরতি নয়, এরপরে এসে আবার যোগ দিব। তবে এই ফাঁকে একটু আপনাদেরকে বলতে চাই যে আপনারাও যদি আসতে চান, আমাদের সাথে যোগ দিতে চান, এবং স্টুডিওতে এসে আপনি আপনার হরর এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সেই ডরের দরজা খোলা রয়েছে, আপনিও চলে আসতে পারেন। শুধু সিম্পল একটা কাজ করতে হবে আপনাকে, আমাদের একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করলেই হবে। নাম্বারটা হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892। এই নাম্বারে ফোন করে আপনি আপনার ভয়েস রেকর্ডটা করবেন, এবং সংক্ষেপে আপনার ঘটনাটা একটু বলবেন, আর আপনার ফোন নাম্বার বলবেন, বর্তমানে কোন লোকেশনে থাকেন সেই অ্যাড্রেসটা একটু বলবেন, বাকি কাজ ডরের উপর ছেড়ে দেন। আপনার ঘটনা যদি খুব ভালো হয়ে থাকে, ডর টিম আপনাকে ফোন করবে, কথা বলবে, এবং হয়তোবা নেক্সট এপিসোডে আপনি এখানে বসে আপনার ঘটনাগুলো শেয়ার করবেন। ওকে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও স্যাম 89.2 এ। আপনি শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন রয়েছে আপনাদের সাথে, সেই সাথে রয়েছে আর জে কেবিয়া এবং আজকের অতিথিরা, এবং আমরা কিন্তু এক একজনের ঘটনা শুনতে শুনতে শেষ অতিথির কাছে চলে এসেছি। আজকে আমাদের লাস্ট গেস্ট, তার কাছেই শুনবো বেশ কিছু ঘটনা। যেটা বলেছিলাম বিরতিতে যাওয়ার আগেও, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে ফোন নাম্বারটাও বলা হয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন। এবং ফোন নাম্বারটি আমি আরও একবার আপনাদেরকে বলে দিই যারা মিস করেছেন, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। এই নাম্বারে ফোন করে সংক্ষেপে আপনি আপনার ঘটনাগুলো রেকর্ড করতে পারেন, পরবর্তীতে ডর টিম আপনার সাথে যোগাযোগ করবে। তো যাই হোক, যেখানে আপনাকে থামিয়ে দিয়েছিলাম আসলে সেখান থেকে আবার স্টার্ট করতে চাই। তারপর আসলে কি হলো?
তখন ওই স্টেশন মাস্টার ওর সামনে একটু 12-13 বছর একটা ছেলে বসা ছিল, ওর নাম জগাই। জগাই তখন বলে যে জগাই তুই স্যারকে নিয়ে অমুক স্যারের বাসায় পৌঁছে দে। নাম বললো, তখন বলি আচ্ছা ঠিক আছে। তখন জগাই বলতে চলেন স্যার যাই। যখন ওরা যখন রওনা দিচ্ছে তখন স্টেশন মাস্টার আবারও বলছে জগাই শোন তুই যখন যাবি সম্পূর্ণ রাস্তা রাম রাম বলতে বলতে যাবি। তখন স্যার আবার হাসলো, আচ্ছা ঠিক আছে যাবে চলো। এটা বলে জগাইকে নিয়ে হাঁটা শুরু করলো। তো হাঁটছে হাঁটছে দুজন গল্প করতে করতে যাচ্ছে 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 যাচ্ছে। তো স্যার হঠাৎ খেয়াল করলো যে জগাই এত শীতের মধ্যে একটা নর্মাল একটা স্যান্ডো গেঞ্জি পরে যাচ্ছে বা টিশার্ট টাইপের কিছু একটা এরকম। তখন স্যার বলে যে কি রে জগাই তোর কি শীত করছে না? তখন বলে স্যার আমরা গরিব মানুষ, গরিব মানুষ আবার শীত কিসের? এরকম নানান কথাবার্তা বলতে স্যার বললো যে তোমার বাসায় কে কে আছে? তখন বললো আমার বাসায় আমার মা আছে, আমার মা খুব অসুস্থ, আমি টাকার জন্য আমি আমার মায়ের ট্রিটমেন্ট করতে পারছি না। এরকম কথা বলতে বলতে না হঠাৎ স্যারের মনে হলো স্টেশন মাস্টারের কথা যে তোমরা আপনার যখন রাস্তা যাবেন তখন রাম রাম বলতে বলতে যাবেন। তখন স্যার বললো আচ্ছা জগাই শোন, স্টেশন মাস্টার যে বললো সম্পূর্ণ পুরো রাস্তা রাম রাম বলতে বলতে যেতে, ঘটনাটা কি বলতো? তখন স্যার আপনি বিশ্বাস করেন না তো? ওই যে দূরে একটা পুকুর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? বলকে হ্যাঁ দেখতে পাচ্ছি। দূরে একটা পুকুর দেখা যাচ্ছে যে ওখানে আমাদের গ্রামে কানু নামে একটা ছেলে পরীক্ষায় ফেল করেছিল, ওকে এক্সপেল করা হয়েছিল, এই লজ্জায় ঘৃণায় ও কানু ওখানে আত্মহত্যা করে। তারপর থেকে দেখি অনেকেই অনেক রাতে দেখে যে কানু ওই পুকুর থেকে উঠে আসছে, এটা অনেকেই দেখে। আচ্ছা তা বলকে আচ্ছা আর কি কাহিনি? বলকে আর ও যে দূরে যে একটা গাছ দেখছেন, ওই গাছে আমাদের গ্রামে নিতাই নামে একটা ছেলে ছিল, ওর মা ঝগড়া করে ওখানে আত্মহত্যা করেছে, ওখানে ওনাকে দেখা যায় এইরকম। তখন স্যার খুব হাসলো, হেসে বলকে আচ্ছা ঠিক আছে শোন, তুই যদি আমাকে ভূত দেখাতে পারিস তাহলে তোকে আমি 1000 টাকা দেবো। তো জগে বলে সত্যি স্যার দেবেন তো? বলকে হ্যাঁ দেবো, আমি ওয়াদা করলাম। বলকে তার ঠিক আছে চলেন। তো ওরা যেতে যেতে রাস্তা ফুরোচ্ছে না, স্যার কিন্তু ওকে যে 1000 টাকার প্রপোজাল দিয়েছিল এই প্রসঙ্গটা কিন্তু ভুলেই গেছে। বলে স্যার বলতেছে জগাই শোন আর কত দূর যেতে হবে? বলকে ওই যে বেশি না, ওই যে দূরে তালগাছটা দেখা যাচ্ছে ওটা পরেই ওনার বাড়ি, জাস্ট একটা এক্সাম্পল এরকম দিয়ে দিল। তখন বলকে একটা কাজ করতে হলে শোন তুই বাড়ি চলে যা, আমি একাই যেতে পারবো। বলতে পারবেন তো স্যার? বলকে হ্যাঁ পারবো। এটা বলে জগাই চলে গেল। জগাই চলে যাওয়ার পর স্যার যখন রওনা দিল হঠাৎ স্যারের মনে হলো আল্লাহ আমি তো আমার সাথে যে টর্চে তো ব্যাটারি নেই, এখন তো তেলা মনে জগিকে সাথে রাখি ভালো ছিল। এখন স্যার কি করে তারপরে তার ব্যাগটা খুঁজলো যে দেখি কোনো ব্যাটারি পাওয়া যায় কিনা, টর্চের ব্যাটারি, দেখি যে না ব্যাটারি আনতে বা কিনতে ভুলেছে সেটা। তো সে যাচ্ছে আর হোচটকা চন্দকারে, যাচ্ছে আর হোচটকা চন্দকারে, এভাবে করতে করতে কিন্তু জগাই যে তাকে বললো যে ওই যে দূরে গাছটা গাছের সাথেই বাড়ি, এরকম সে দেখা গেলো যে অনেক দূর হাঁটছে কিন্তু রাস্তার ফুরুচ্ছে না। এখন কিন্তু স্যারের অটোমেটিক এখন ভয় ধরা শুরু হয়ে গেছে। এখন স্যার চিন্তা করছে যে সে নিজের তো প্রফেশন একটা স্যার, আর ওই যে কানু যে ছেলেটা সে কিন্তু স্যারদের উপর জিত করে কিন্তু আত্মহত্যা করছে। এখন যদি সত্যি সত্যি কানু যদি উঠে এসে তাকে মেরে ফেলে স্যারের উপর জিত করে তখন এটা হতেই পারে। তখন সে মনে রাখেন যে সে কিন্তু রামরাম বলতে যাচ্ছে, কিন্তু কি স্যার রামরাম বলতে যাচ্ছে। হঠাৎ সে পিছন থেকে একটা পায়ের কারো পায়ের আওয়াজ পেলো, খসখস, মানে ঘাসের উপর দিয়ে হাঁটলে যেমন আমরা আওয়াজ পাই এরকম আওয়াজ। তখন স্যার একটু ভয় পেয়ে স্যার বলকে কেড়ে, তখন বলছে স্যার আমি জগাই। বলকে জগাই তুই না বাড়ি চলে গেলি? বলকে না আমি চলে গেছিলাম, পরে ভাবলাম আপনি যদি ভয় পান এই জন্য আবার চলে আসছি আপনার কাছে। বলকে এখন স্যার না মনে মনে খুব খুশি যে যাক এখন একটা কোম্পানি পাওয়া যাবে। যতই অন্ধকার হোক অন্ধকারে যখন দুজন লোক কাছাকাছি আসে তখন কিন্তু মোটামুটি কিছুটা হলে দেখা যায় যে সে কি কাপড় পরে আছে বা কি আছে। তখন সে দেখলো যে জগাই শাল পরা। তখন বলে যে কি রে তুই তোকে দেখলাম নর্মাল গেঞ্জি পরা, এখন শাল পেলি কোথায়? তো বলে কি না স্যার আমার বাসা তো কাছেই, আমার শীত লাগছিল তাই আমি শালটা নিয়ে আসলাম। তখন স্যার কিছু মনে করেনি, স্যার বলে যে দেখ আমার একটা সিগারেটের নিশে পেয়েছে একটা সিগারেট ধরাই। স্যার যখন একটা সিগারেট ধরাতে যাবে দেশলাইটা যখন জ্বালালো, দেশলাই জ্বালাতে সে দেখলো যে শালের ভিতরে একটা ভয়ঙ্কর চেহারা বা যেটাই হোক স্যারের ভাষায় খুবই ভয়ঙ্কর একটা চেহারা। তখন ওই মূর্তিটা তাকে বলছে স্যার আমরা কিন্তু আগুন খুব ভয় পাই, আগুন ধরাতে নেই, এটা বলে ফুদে আগুনটা নিভে গেল। ওই মূর্তিটা ফুল দিয়ে নিভে দিল। নিভে দেওয়ার পরও জোরে অট্টা সে বললো কি স্যার ভয় পেলেন নাকি? এটা বলে হাসতে হাসতে টুক করে পানির মধ্যে ডুবতে পড়ে গেল। যেভাবে বললো যে কানু নাকি পানির থেকে উঠে যে ঘটনাটা, টুক করে যখন পানির থেকে পড়ে গেল স্যার কিন্তু মাথা ঘুরে পড়ে গেল, স্যার কিন্তু অজ্ঞান। পরের দিন সকালে যখন স্যারের জ্ঞান ফিরলো, জ্ঞান ফিরার পর দেখি স্যার তার বন্ধুর বাসায় পাশে অলরেডি জগাই বসে আছে, জগাই কান্না করতেছে। তখন স্যার বললো যে আমি এখানে কেন? তখন জগাই বললো আমি সকালে আমি যখন রাস্তায় বেরলাম দেখি আপনি যে খেতে মাঝখানে অজ্ঞান পড়ে আছেন, তখন আপনাকে ধরাধরি করে আপনার বন্ধুর বাসায় নিয়ে আসলাম। আমার বন্ধুটা কোথায়? বলকে আপনার বন্ধু আপনার জন্য ডাক্তার আনতে গেছে বা ওষুধ কিছু আনতে গেছে। তখন বলকে স্যার আসলে রাত্রে কি হয়েছিল বলেন তো? তখন বলকে দেখ আমি তোকে ওয়াদা করেছিলাম যে যদি তুই আমাকে ভূত দেখাতে পারিস তাহলে আমি তোমাকে 1000 টাকা দেবো। আমি কিন্তু রাত্রে ভয় পেয়েছি বা যাই দেখেছি দেখেছি আমি দেখেছি, আমি তোকে 1000 টাকা দেবো ঠিকই, কিন্তু এটা ঠিক আর কিছু বলতে পারবি না কারণ বললে আমার একটা লজ্জা। পরে ওকে 1000 টাকা দেয়। ঘটনা কিন্তু এখানে শেষ হতে পারতো কিন্তু ঘটনাটা এখানে শেষ না। তারপরে কাজটা সেরে সে ঢাকা চলে আসে। জগের কথা স্যার অলরেডি ভুলেই গেছে, 4-5 বছর হয়ে গেছে জগের, মানে তার জগের কথা মনে নেই। তারা একদিন স্যার বাড়িতে একা ছিল, হয়তো ওনার ফ্যামিলি কোনো একটা কাজে বাইরে ছিল, একাই ছিল। তখন বৃষ্টির দিন ছিল খুব, তো স্যার রাত্রে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, এমন সময় বাইরে দিয়ে নক করে একটা আওয়াজ পেলো। তো স্যার বলে যে এত রাত্রে 12-1 বাজে কে আসতে পারে? তখন স্যার যখন বলে যে কে, কোনো সারা শব্দ নাই। যখন দরজা খুললো তখন লোডশেডিং ছিল, কারেন্ট ছিল না, তো অন্ধকারের মধ্যে দেখতে যে বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু ছেলেটাকে সে চিনতে পারতো না। তখন বলছে, তুমি কে? বলছে, স্যার আমাকে চিনতে পারছেন, আমি সেই জগাই। যখন জগাই বললো, স্যার কিন্তু অনেকক্ষণ পর চিনতে পারলো, যারা জগাই হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, কিন্তু স্যার কিন্তু মনে মনে একটু বিরক্ত হলো যে কিরে, তাহলে কেউ কি এখন যে সেই অনেক আগে তাকে 1000 টাকা সাহায্য করেছিলাম, আবার কি টাকা পয়সার জন্য আসছে? কিন্তু বিরক্তিটা প্রকাশ করেনি। ঠিক আছে, তুই বাড়ি দাঁড়িয়ে কেন ভিতরে? তখন বলি, না স্যার আমি আমি আসবো না, আমার অনেক দূরে যেতে হবে আমাকে, শুধু আমি আপনাকে একটা কথা বলার জন্য আসছি, এটা হলো আপনি আমাকে মাফ করে দেন। শুধু জাস্ট একটা কথা বললো যে আপনি আমাকে মাফ করে দেন। তখন বলি, আমি তোমাকে মাফ করবো কেন, আমি তো তুই তোমার সাথে কোনো অন্যায় করিসনি। তখন বলি, না আপনি আমাকে মাফ করে দেন, আমি যাই। তখন বলি, জগাই যাস নে, শোন, জাস্ট হনহন করে হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে কোথাও চলে গেল আর কি। তখন স্যার শুধু একটা কথা বলে যে আমার কাছে মাপ চাইতে আসলো এই 4-5 বছর পরে, ও কি করেছে যে আমার কাছে মাপ চাইতে আসলো? তারও 4-5 দিন পরে তার ওই যে পঞ্চপুরের যে বন্ধুর বাসায় যে গিয়েছিল, ওই বন্ধুটা তার কাছে একটা চিঠি পাঠালো, যেমন চিঠি প্লাস মানি অর্ডার দুটোই, মানি অর্ডারের ভিতরে টাকার ভিতর চিঠি তো থাকে আর কি, এই টাইপের কিছু একটা পাঠালো, ওর ভেতরে দুটো চিঠি। তো দুটো চিঠিতে কি আছে আমি এটা পরেরটা পরেই বলি, আমি ফার্স্টে আমি জগাই চিঠিটা শুরু করি। স্যার যখন দেখলো যখন একটা জগাই চিঠি দেওয়া, জগাই চিঠিতে লিখেছে যে স্যার সেদিন আপনি বলেছিলেন আমি যদি আপনাকে ভূত দেখাতে পারি তাহলে আপনি আমাকে 1000 টাকা দেবেন, আমার মা ঘরে অসুস্থ ছিল, আমি টাকার লোকটা সামলাতে পারিনি, তাই আমি বাসায় গিয়ে শাল জড়িয়ে মুখে কাদা টাদা মেখে আপনাকে আমি ভয়টা দেখিয়েছিলাম। আর যখন দেখবেন যে আপনি যখন কোনো একটা ব্যাপারে ভয় পাবেন তখন কিন্তু যে কোনো একটা হঠাৎ কি আপনাকে ধাক্কা দিলে কিন্তু আপনি ভয় পেতে বাধ্য, তখন আপনার টাকা দিয়ে আমি আমার মাকে ট্রিটমেন্ট করাই, আমার মা ভালো হয়ে গেছে, কিন্তু এখন আমার ভিতরে অনুশোচনা যে আপনার কাছ থেকে ফ্রড করে টাকাটা নিয়ে আমার উচিত হয়নি, এই জন্য আমি টাকাটা ওই স্যারের কাছে দিয়ে আসলাম। গেল জগাইয়ের চিঠি, এখন আসলো স্যারের চিঠি, দুটো চিঠি এনে স্যার বললো যে জগাই মাসখানেক আগে আগে তো চিঠি চিঠি আসতে অনেক দেরি হতো, এখন যেরকম খুব তাড়াতাড়ি আগে তত সহজলভ্য ছিল না। স্যার লিখলো,
যেহেতু এখন আর চিঠির
ব্যবহার নেই, হ্যাঁ এটা নেই, স্যার লিখলো, ওই স্যার লিখলো, জগাই মাসখানেক আগে আমার কাছে এসেছিল তোর ঠিকানা চাওয়ার জন্য। আমি বললাম যে কেন? তখন বললো যে আমি একটা জিনিস স্যারকে দিতে হবে। তখন বললো কি জিনিস? তখন বললো যে এই জিনিসটা আপনি ওনাকে পাঠিয়ে দেন, একটা চিঠি আর এই 1000 টাকা দিল আমাকে, 1000 টাকা কিন্তু জগাই ফেরত দিয়ে দিচ্ছে ওকে। যেদিন সে টাকাটা দিল সেদিন জগাই মানে কোন একটা কাজে রাস্তা পার হতে গিয়ে জগাই সেদিন অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তাহলে এখন স্যারের কথা হলো যে এতদিন যাই হলো হলো কিটটা কে ছিল তাহলে? একটা কিন্তু জগাই যদি মারা গেছে, আজকে যেটা আসলো স্যারের কথা হলো এটাই ছিল অরিজিনাল প্যারানর্মাল। আমি যেটা দেখেছিলাম সেটা তো জগে আমাকে ভয় দেখিয়েছে, কিন্তু আমি যেটা যেটা সত্যিকার যে কারণ আমার কিছু একটা আছে যে মানুষ আসলে কিছু দেখে বা যেটা হোক, এটাই ছিল সেই ঘটনা যে মৃত জগে তার কাছে তার অনুশোচনার কারণে তার কাছে মাপ চেয়ে গেছে। আর স্যার বললো যে আমি এটা অনেককে বলি না, অনেকে হয়তো এখনকার যদি বিশ্বাস করে কে করে না, এক একজন
আসলে সেই স্যার কি আছে এখন?
হ্যাঁ এখনো উনি ঢাকার পুরনো ঢাকার, আমি স্কুলের নামটা বললেও বলতে পারি,
উনি কি এখন জব করে?
এখন রিটায়ার করছে, এখন রিটায়ার করছে, কিন্তু ওনার বাসা উল্টাও নেই।
যখন আমি শুনছিলাম আপনার ঘটনাটা আমি মানে চোখ বুঝে আমি ইমাজিন করার চেষ্টা করছিলাম যে ঠিক ওই সময়ের রাস্তাটা যদি আমরা চিন্তা করতে পারি যে আজ থেকে সেই 70-এর দশকে এমনিতেই যেখানে গ্রামের মধ্যে অনেক মানে জনসংখ্যা কম, একদম ফাঁকা ফাঁকা, তার উপরে এই রাতের বেলা একা হেঁটে যাচ্ছে, এই ধরনের পরিস্থিতি হলে মানে আমি আসলে কি কিরকম, এবং পুরো জিনিসটা একটা মনে ছিল যে আমি কোনো একটা সিনেমা দেখতেছি, মানে এরকম মনে হচ্ছিল ফিলটা। আই ডোন্ট নো অনেকের কাছে সেটা মনে হতে পারে, বাট এটা হচ্ছে ওনার নিজের ঘটনা না, উনি ওনার একজন স্যারের সাথে ঘটেছিল সেই ঘটনাটাই এখানে এসে বর্ণনা করেছে। আসলে এটা আমাদের জাস্টিফাই করার কোনো কিছু নেই, হয়তোবা আপনারা যারা শুনছেন তাদেরও কোনো 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 না কোনো পরিচিত ঘটনার সাথে যদি মিলে যায় সেক্ষেত্রে আমার মনে হয় দায়টা একমাত্র জামিল ভাইয়েরই আছে, আমরা শুধু তার আরেকজনের লাইফে ঘটে যাওয়া এক্সপিরিয়েন্সটা তুলে ধরেছি, এবং সেটা আপনারা কিভাবে নেবেন সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ সেই আজ থেকে 30-40 বছর আগের ঘটনা প্রেক্ষাপট অনেক অনেক ডিফারেন্ট, আমাদের চিন্তাধারা অনেক ডিফারেন্ট, আসলে আমরা ওইভাবে এখন চিন্তা করাও আমাদের জন্য একটু মুশকিল হয়ে যেতে পারে। ওকে যাই হোক জামিল ভাই, আমরা পরের ঘটনা আসি।
এবার আমি একটু জিন বিষয়ক একটা প্রসঙ্গে আসতে চাই, যে জিন তো আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে, এটা তো সব এটা তো
এক্সিস্ট করে যেহেতু বলাই আছে।
এটা আমার এক পরিচিত বড় ভাই, ওনার প্রেস ছিল, প্রেসের অফিস ছিল, ছোট্ট একটা ঘটনা কিন্তু বেশ আমাকে অদ্ভুত লেগেছে জিনের ব্যাপারটা। উনি কিন্তু রাত্রে অনেক সময় কোনো বড় কোনো অর্ডার পেলে রাত্রে ওনাকে প্রেস থাকতে হয়, তো ওনার কিন্তু পার্সোনাল একটা অফিস রুম ছিল, বেশ বড় একটা অফিস রুম ছিল, তো ওনার একটা অভ্যেস ছিল, উনি আমার প্রতিবেশী নেইবার আমার, আমি কিন্তু অনেকে জিজ্ঞেস করি এই ব্যাপারটা যে প্যারানর্মাল আপনি কোনো ঘটনা থাকলে আমাকে বলেন, তো উনি আমাকে এটা শেয়ার করেছে। তো উনি কিন্তু রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তো, অফিস রুমে তাহাজ্জুদ নামাজ পড়তো, তো একদিন উনি যখন তাহাজ্জুদ নামাজ পড়ছে পরে যখন উনি কিন্তু অফিস রুমে একা, সম্পূর্ণ একা, রুকুতে যখন উনি যাবে উনি তখন দেখে যে ওনার দু পায়ের ফাঁক দিয়ে পেছন দিকে অন্তত 12টা পা, মানে ওনার সাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে
রাতের বেলায়,
নামাজ দেখেন আমার এটা চিন্তা করলে কেমন যেন লাগে। তো উনি যখন রুকুতে ভাবে গেল ওনার পায়ের ফাঁকতে দেখলো যে আরো ছয় জোড়া পা, দ্যাট মিন 12টা পা। এটা দেখে না উনি কিচ্ছু করেনি, সুন্দর মতো নামাজটা ছেড়ে দিল, ছেড়ে আস্তে করে পেছনেও তাকায়নি, জাস্ট লাইট অফ করে দিয়ে শুয়ে পড়লো। এই এক
ওনার প্রেসের মধ্যেই ঘটনা,
আরেকটা এরকম জিন বিষয়ক একটা ঘটনা, যে আমার একটা ফ্রেন্ড ও খুব একটু বাউন্ডুলি ছিল, একটু দুষ্ট প্রকৃতি।
আমি একটু এই জায়গাটাতে একটু মানে আমার দুই একটা জানার বিষয় হচ্ছে সেই প্রেসটা এখনো এক্সিস্ট করে, প্রেস চলছে?
হ্যাঁ, নারিন্দা প্রেস আছে এখন।
ওকে, সো
আমার
কেন জানি মনে হয় যে প্রেসটা যদি এখনো থেকে থাকে এখনো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে,
কারণ উনি আমরা জানি যে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে তারা কিন্তু কিছু না কিছু অনেক ভালো জিনিস হোক খারাপ জিনিস ওরা কিন্তু ক্ষতি করে না, কিন্তু দেখে অনেকেই দেখে সাহসী লোক বললো যে চল তোকে আমি, আমরা যখন তাবলিগ জামাতে যাই না তিন দিনের জন্য, তখন বললো যে তুই যে মহল্লা এরকম বাদামি করিস আমার সাথে তিন দিনের জন্য চল, তিন দিনের জন্য গেলে তো ভালো যাবে। যাওয়ার পরে ওরা তো তাবলিগ জামাতে নিয়ম হচ্ছে একটা দূরে কোনো মসজিদে গিয়ে ওদের স্টে করতে হয়। তো চাচা ওকে বললো যে দেখ এখানে এসছিস, এখানে তো কোনো দুষ্টামি করা চলবেই না, তোকে একটা কাজ করতে হবে যে রাতে যে তুই ঘুমাবি ইমাম সাহেব যেখানে দাঁড়ায় এবং মুয়াজ্জিন সাহেব যেখানে দাঁড়ায় এই দুটো লাইন ছেড়ে পেছন দিকে ঘুমাবি, এই দুটো লাইনে ঘুমাবি না। তখন উনি বললো কেন দুটো লাইন ঘুমানোর সমস্যা কি? তোকে বললাম কোনো প্রশ্ন করবি না, তুই ঘুমাবি না ঘুমাবি না। তো ও মনে বলল আচ্ছা ঠিক আছে আমি ওই জায়গাতে ঘুমাবো দেখি কি হয়। ও বললাম ওই জায়গায় ঘুমাবো দেখি কি হয়। তো সে কি করলো, সেই মুয়াজ্জিন যেখানে দাঁড়ায় ঠিক ওই জায়গায় মশাই মশের পেতে ঘুমালো। ও চাচা কিন্তু জিনিসটা খেয়াল করেনি, চাচা তো শুয়ে পড়ছে আগে।
জামিল ভাই একটু থামাতে হচ্ছে আপনাকে, কারণ আসলে আমাদের একটু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে এবং আরো একবার বিরতি নিতে হবে। বিরতির পর এসে আপনার বাকি ঘটনা শুনবো। আরো একবার মনে করিয়ে দিই, আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, ডট চলছে, সুমন আছে আপনাদের সাথে। ঘটনার বাকি অংশ আমরা শুনব বিরতির পর।
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 89.2, আপনি শুনছেন ডর, সাথে আছি আমি সুমন। আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের গেস্ট জামিল ভাই, তার ঘটনাগুলো বলছিলেন এবং শেষ দিকে আমরা প্রায় চলে এসেছি, আমরা ডরের শেষ ভাগে পৌঁছে গেছি এবং জামিল ভাইয়ের যে বাকি ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো শুনব এবং এই ঘটনাগুলো দিয়েই আজকে ডর শেষ হবে। তো জামিল ভাই যে জায়গাটাতে ছিলাম আমরা, এরপরে আসলে কি হলো?
তো সে কি করলো, সেই মুয়াজ্জিন যেখানে দাঁড়ায় ওই জায়গায় মশাই মশের পেতে ঘুমালো। ও চাচা কিন্তু জিনিসটা খেয়াল করেনি, চাচা তো শুয়ে পড়ছে আগে, ও জাস্ট মানে একটু কৌতূহল দেখি না কি হয়। হঠাৎ সে একটু হালকা হালকা শীত ছিল, সে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। হঠাৎ সে রাত্রেবেলা না মানে বেশ গমগম মসজিদটা যেমন অনেক লোকের ভিড়ে একটা গমগম করে একটা ঘর যেরকম, ওরকম একটা আওয়াজ পেলো। তো সে জাস্ট কম্বলটা সরিয়ে সে দেখলো যে বেশ লম্বা লম্বা টাইপের অনেক লোক মসজিদ ভরে গেছে, অনেক লোক মসজিদ ভরে গেছে নামাজের জন্য তারা আসছে। এরাই ছিল জিন যেগুলো আমার তো মনে হয় 8-9 ফুট লম্বা, এক একজন আমাকে যেভাবে বললো এরকম লম্বা। ওরা এসে বললো কি যে এই বেয়াদবটা কে যে এখানে শুয়ে আছে, জিন সম্প্রদায় একজন একজন বলছে এই বেয়াদবটা কে যে এই লাইনে শুয়ে আছে ওকে মানে উঠিয়ে নিয়ে বাইরে ফেলে দেয়, এভাবে একজন বলছে। তখন ওর চাচা বলতেছে যে হুজুর ওর ভুল হয়ে গেছে, ওর জীবনে কখনো আসেনি, ওর ভুল হয়ে গেছে,
ওর চাচা বুঝে গেছে, ওর চাচা জানলো কি ওর চাচা না ঘুমিয়েছে?
না 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 না, যখন ওই যে মানে ওর জন্য আমার জন্য আসছে তখন চাচা জেগে গেছে, চাচা তো ওদের সাথে চাচা তো আমল করে ওদেরকে দেখতে পারে, যাই হোক এটা
উনি দেখতে পারে।
হ্যাঁ, চাচাকে ওরা বলতেছে বিয়াদটা কে যে আমাদের জায়গায় ঘুমিয়ে আছে দিদি সর্দার আর কি, ও বলতেছে যে ওকে তুলে নিয়ে বাইরে ফেলে দে। তখন বলবি হুজুর ভুল হয়ে গেছে, আমার ভাতিজা ও জানতো না, আজকে পর থেকে আর এমন হবে না, ওকে মাফ করে দেন। যখন ওকে যখন বলে, বলার পরে তো ও তো সরে, তাতে ভয়ে তো সরে আসছে। পরের দিনে সে আর একদিন ছিল মাত্র মসজিদে, আর দ্বিতীয় দিন সে আর মসজিদে থাকেনি, পালে চলে আসছে ওখান থেকে। সে আমার ফ্রেন্ডটা মানে ও থাকেনি, মানে ভয়ে যে আমি
আসলে ওই রাতের বেলা যারা থেকেছি মসজিদে, এরকম অনেক ঘটনা আছে যে আসলে রাতের বেলা প্রচলিত আছে যে অনেকে এটা বিশ্বাস করে এবং হয়তো বা সত্য যে রাতের বেলা নামাজ পড়তে যায় ভালো জিন, রাতের বেলা নামাজ পড়তে যায়। তো এই জন্য রাতের বেলা মানে এই নামাজ পড়ার জায়গায় ডিস্টারবেন্স না করাই বেটার।
আর আরেকটা হচ্ছে আমার আম্মার কাছ থেকে শুনে, আমার আম্মার কাছ থেকে শোনা, এটাও জিন বিষয়ক একটা ঘটনা। এটা হচ্ছে আমার আম্মার আমলের কথা, উনি মারা গেছে 2014 সালে। তো আম্মার যখন ছোট ছিল সেই সময়ের ঘটনা এটা। আর আগে আমরা যতদূর জানি যে আগে কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব বেশি ছিল, অনেকে দেখতে পারতো, বা যাই হোক গ্রাম দেশে বলেন বা যে কোনো মসজিদ মাদ্রাসা অনেকে দেখতে পারতো। এরকম ঘটনাটা ছিল যে এক ভদ্রলোক উল্টা অনেক কোনো একটা বাড়িতে থাকতেন, হঠাৎ উনি দেখলেন কি যে ওনার বাসায় একদিন একটা মা বিড়াল সাথে সাথে ছোট্ট তিনটা বিড়াল নিয়ে ওনার বাসায় ঢুকলো। একটা মা বিড়াল যেটা বোঝা যায় বাচ্চাদের, মানে বিড়াল ছোট্ট বিড়ালটা মা এটা। তখন ওনার ওয়াইফ বলছে এই বিড়ালটা কোত্থেকে আসছে, বের করে দাও। কিন্তু উনি যখন বিড়ালটাকে বের করে দেয়, বিড়ালটা কিন্তু আবার জোর করে ঘরে ঢুকে যায়। এরকম একবার দুবার তিনবার এভাবে করে করে না, তখন লোকটা বলছে থাক বিড়ালটা তো ভালোই তো, কোনো সমস্যা করতেছে না, বিড়ালটা থাক এখানে থাক। তো বিড়ালটা ওই মা বিড়াল আর তিনটা ছোট বাচ্চা বিড়াল ওই বাসায় কিন্তু থাকা শুরু করলো। এবং ওরা কিন্তু যথেষ্ট মানে ভালো কোনটা ছিল, যেমন ঘরের ভিতরে কোনো যেমন টয়লেটের যাবতীয় কাজগুলো ঘরে করতো না, ওরা কিন্তু বাইরে কোনো একটা জায়গায় করে আসতো, ঘরের মধ্যে খাটে নিচে সুন্দর মতো শুয়ে পড়তো। তো একদিন কি হলো, রাতের বেলা ওরা শুয়ে আছে, তো ঠিক গভীর রাতে দরজায় একটা করানোর শব্দ হলো। তো বাড়ির যে কর্তা উনি দরজা খুললেন, তখন দেখলো যে ইয়া লম্বা মানে খুব লম্বা টাইপের একটা লোক, মাথায় পাগড়ি দাড়ি টাগড়ি ওয়ালা, ওনাকে খুব লম্বা করে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলল যে ওয়ালাইকুম আসসালাম, কি চাই? তখন বললো যে আমার ওয়াইফ আর আমার বাচ্চাগুলো রাগ করে আপনার বাসায় চলে আসছে, একটু ডাক দেন। তখন বলবো আপনার ওয়াইফ বাচ্চা রাগ করে চলে আসছে, ডাক দেন, বুঝলাম না। তো বলছি আপনি যান, আপনি খুঁজেন, খুঁজলে গিয়ে পাবেন। তখন উনি আসছে ওনার ওয়াইফের কাছে, কর্তা এসে বলছে গিন্নি এখানে কি কোনো মহিলা আসছিল বাচ্চা নিয়ে? ওই ভদ্রলোক বলতেছে ওনার মানে রাগ করে চলে আসছে। বলে কি বলে এগুলো, যাও গিয়ে বলো যে ভুল ঠিকানা আসছে। তখন গিয়ে বলতো হুজুর আপনাদের ভুল ঠিকানা আসছেন, আমার বাসায় কেউ আসে নাই। বলতো আপনি যান খোঁজেন পাবেন। আবার গেলো হলো না। তখন এক প্রকার বিরক্ত কর্তা বলে যে হুজুর আমার ভুল করতেছে, আপনার পাশের বাড়িতে দেখেন। তখন উনি হুজুরটা বললো যে ভাই আমি কোনো ভুল করতেছি না, আপনার খাটে নিচে গিয়ে দেখেন আমার ওয়াইফ আর আমার বাচ্চারা বসে আছে, আপনার নিয়ে আসেন ওদেরকে। তখন যখন গিয়ে দেখলো খাটে নিচে বিড়াল আর তিনটা বাচ্চা, তখন তো ওদের বুঝতে বাকি রইল না। দিনটা কিন্তু বিড়াল কুকুর সাপ এগুলোর রূপটা বেশি ধরতো ওনারা।
আপনি যেটা বলছিলেন যে আমাদের আশেপাশে যে পশু পাখিগুলো এক্সিস্ট করে, মানে আমাদের এর মধ্যে এই কিছু জিনিস আছে, বিড়াল কুকুর সাপ সাপ এগুলোর রূপটা খুব বেশি ধারণ।
তখন যখন বাড়ির কর্তা যখন বিড়ালটাকে ডাকে, বিড়াল তো আসবে না, মেয়ামায় করতে আসবে না, আসবে না আসবে না, তখন এক প্রকার জোর করে হুজুরের কাছে দিয়ে যায়। তখন হুজুর বলে অনেক ধন্যবাদ, জাস্ট ওদের দোয়াটা করে চলে যায়। এই হলো ঘটনাটা, ছোট্ট হলো, খুব মজার মনে হয়েছে আমার কাছে।
মানে হয়তো এখন শুনে অনেক মজা পাচ্ছে,
মজা পাবে না, মজা পাচ্ছে তখন খুব আকর্ষণীয় মনে হয়েছিল গল্পটা।
না না এখন বলতে পারি যে এখন যারা শুনছে হয়তোবা মজা পাচ্ছে, হাসি পাচ্ছে অনেক কিছু, কিন্তু হয়তোবা খুব বেশি ভয়েরও কিছু না যদি না আপনি ওইভাবে, কিন্তু আপনি যদি আজকে চিন্তা করেন যে আজ থেকে 30-40-50 বছর আগে কেমন ছিল আমাদের, 50-60 বছর আগে, তো ওই সময়ে রাতের বেলা মানে ভালো করে ইলেকট্রিসিটিও ছিল না, কিছু ছিল না, একদম গভীর রাতে এসে কেউ অপরিচিত মানুষ এসে বলছে তার সন্তান বউ ওখানে আছে এবং সেগুলো হচ্ছে বেড়াল, হয় এদের আপনি ভাবতে হবে পাগল অথবা অন্য কিছু।
আর যদি আবার এটা যদি আপনি এখন রিলিজনের দিক দিয়ে যান, তাহলে আপনাকে এটা মানতেই হবে।
সেটাই বলছি, মানে আপনি যেভাবেই নিতে পারেন, হয় এক ভাবতে পারেন যে এটা পাগলেরই কাজ, পাগল এসে বলতে পারে এই ধরনের কথা, আবার যদি আপনি হয়তো বা অন্য ভাবে চিন্তা করেন হয়তো বা দেয়ার ইজ সামথিং।
আচ্ছা, এবার আমি আপনাকে একটা অ্যাম্বুলেন্স বা ঢাকা মেডিকেলের একটি পোস্টমর্টমের একটা ঘটনা বলতে চাই একটা।
আচ্ছা, আমাদের শুনতে হবে।
তো ঢাকা মেডিকেলে আমি আমার একটা রিলেটিভকে নিয়ে আমি একবার ওখানে যাই। তো যাওয়ার পরে ওখানে রাতের বেলা ঢাকা মেডিকেলে কিন্তু দেখা গেলো যখন পেশেন্টের সাথে যারা থাকে তাদের কিন্তু ঘুম হয় না ঠিক মতো, ওরা কিন্তু চা খেয়ে বা আড্ডা মেরে ভেবে
ঘুমানোর
পরিবেশ ঢাকা মেডিকেল তো যারা গেছে তারা জানে। তখন আমি বাইরে বসে না অ্যাম্বুলেন্স ওয়ালাদের সাথে কথা বলতে 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 একটা সময় আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা অ্যাম্বুলেন্সে তো অনেক লাশ আপনারা বহন করেন, এটা কি কোনো প্রবলেম হয় না? তখন উনি বললো যে আমার প্রবলেম হয়নি, তবে আমার ওস্তাদের হয়েছে, ড্রাইভার বললো। তো ওনার ঘটনাটা আমি শেয়ার করতেছি, উনি আমাকে যেভাবে বললেন। তো ওনার উস্তাদ একবার বাসায় ছিলেন, ওনার নিজস্ব অ্যাম্বুলেন্স ছিল, উনি অ্যাম্বুলেন্স দিয়ে বিভিন্ন রোগী আনা নেওয়া করতেন। তো একবার ওনার বাসায় ওনার মোবাইলে ফোন আসে যে আমি অমুক এলাকা থেকে সম্ভবত মিরপুর বা এমন কোন একটা সাইট আছে যে আপনারা আমার ঠিকানা দিলাম, আপনি গাড়িটা নিয়ে চলে আসেন, আমারটা পেশেন্ট ঢাকা মেডিকেলে যাবে। তখন উনি বলল যে তাহলে কোথায় আপনার ঠিকানাটা বলেন। তখন উনি ঠিকানাটা বললো, বলার পর যে এই জায়গায় আপনি চলে আসেন, আমার পেশেন্ট ঢাকা মেডিকেলে নিতে হবে। তখন উনি বললো যে আমার নাম্বার আপনি পেলেন কোথায়। তখন বলল যে আপনার নাম্বার আপনার গাড়িতে আমি একদিন আমার পেশেন্ট নিয়ে এসেছিলাম, আপনার হতে মনে নেই কিন্তু আমার কাছে আপনার নাম্বার আছে। দেখ উনি ভাবলো যে আমার ভিতরে তো অনেকে অনেকে লোকজনে যাতায়াত করে, অনেকের কাছে তো নাম্বার আমার থাকতেই পারে আমার। তখন উনি ঠিকানা মোতাবেক উনি গাড়িটা নিয়ে মিরপুরে যায়। মিরপুরে যাওয়ার পরে রোগীর সাথে তিনজন মহিলা ছিল, তিনজন মহিলা ছিল, রোগীটা খুব মুমূর্ষু অবস্থা ছিল, অ্যাম্বুলেন্সে তোলে, তোলার পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসতে হবে। তো উনি যখন রোগীটাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসেন, আসার পরে ওরা জাস্ট ওকে জরুরি বিভাগ থেকে টিকিট টিকিট কেটে ভেতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার আগে একজন মহিলা বলে যে ভাই আপনি একটু অপেক্ষা করেন, দেখি রোগীর অবস্থা কি, এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিতে হবে কিনা, আপনি একটু অপেক্ষা করেন। তো বলে যে আচ্ছা ঠিক আছে আমি আসি, আপনারা যান। তখন উনি ঢাকা মেডিকেলে যে ওই ড্রাইভারটা ওদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকেন, ওদের কোনো মানে খবর পাওয়া যাচ্ছিল না। তখন উনি বলকি যাই আমি একটু চা খেয়ে আসি। তখন উনি জাস্ট গাড়িটা নিয়ে, আপনারা যারা ঢাকা মেডিকেলে গেছেন তারা চিনবেন চানখারপুর নামে একটা এলাকা আছে, চানখারপুলে উনি গিয়েছেন। আর চানখারপুলে কিন্তু ওখানে হোটেল রেস্টুরেন্ট গুলো সারা রাত খোলা থাকে, ওখানে করে নাস্তা করছেন, চা খাচ্ছেন। তো এই সময় উনি খেয়াল করলেন যে ওই মহিলাদের এক মহিলা ওনার হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে ভাই আমি তো আপনাকে খুঁজতে দিলাম, আপনি কোথায় গেছেন। তখন বলি কেন আপনার রোগী কি, বলে না আমার রোগী তো মারা গেছে, রোগীটা নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে, বলে কি কুমিল্লা। তখন বলি এত রাত্রে তো আমি তো লাশ নেই না। তখন বলি ভাই আমাকে নিতে হবে, এইটুকু উপকার করতেই হবে, আমার আমার এইটুকু উপকার করতে হবে, নাহলে তো আমি এত রাত্রে অ্যাম্বুলেন্স কোথায় পাবো। তখন প্রায় দুটো আরেকটা এমন বাজে এমন একটা অবস্থা। তখন উনি যে মানবিক কারণে হোক যেটাই হোক উনি রাজি হলেন। কিন্তু উনি আমাকে একটা যে মানে আমাকে যিনি ঘটনাটা বলেছেন উনি আমাকে বললেন যে ড্রাইভার মানে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভারটা, ওই মুহূর্তে কিন্তু তার মাথায় এটা আসেনি যে আমি যে এই হোটেলে খেতে আসছি এটা তো মহিলার জানার কথা না। মহিলা কিভাবে জানলো, মহিলা কিন্তু হোটেলে গিয়ে তাকে মানে ওই হোটেলে গিয়ে তাকে ডাক দিয়ে নিয়ে আসছে।
কিন্তু এমনও হতে পারে মহিলাটা অন্যান্য হোটেল খুঁজতে খুঁজতে যে এই হোটেলে
পারে, যাক এটা হয়তো পরবর্তীতে এটা ওনাদের কথা হতে পারে, এটা হতে পারে। যাক উনি আসলো, এসে দেখে কি যে ওরা যে সমস্ত ফর্মালিটিজ আছে ডেড বডি নিয়ে যে সমস্ত ফর্মালিটিজ থাকে সব কমপ্লিট করে দাঁড়ানো আছে গেটের সামনে। জাস্ট গাড়ি আসলো, গাড়ির মধ্যে ডেড বডিটা তুললো। তখন ওই গাড়ির যে ড্রাইভারটা, ড্রাইভারটা বলল যে ঠিক আছে আমি দেখা যাবো না, আমি আমার সাথে একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিই। তো যে অ্যাসিস্ট্যান্ট আমাকে জানিয়েটা বললো না, ওনাকে নিয়ে নিল সাথে করে, ওনাকে নিয়ে সাথে করে আমরা কুমিল্লার দিকে রওনা দিল। তো অ্যাসিস্ট্যান্ট একটা কথা বলে দোস্ত পেছনে মানুষ মাত্র চারজন, ডেড বডি প্লাস তিনজন মহিলা, কিন্তু আমার কাছে মনে হয় অ্যাম্বুলেন্স অনেক ভারী, মনে হয় 8-10 মানুষ অ্যাম্বুলেন্সের ভিতরে আছে। তখন বলে কি যাক এটা কোনো প্রবলেম না, এটা নিয়ে মাথা খামাস নেই, যাচ্ছে ওরা যাচ্ছে যাচ্ছে। কিন্তু ওরা যখন যাচ্ছে যেতে 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 ওরা কিন্তু পিছনে কিন্তু মানে কটমট কিছু একটা আওয়াজ পাচ্ছে, কিন্তু ওরা কিছু একটা আওয়াজ পাচ্ছে যে কিছু একটা আওয়াজ হচ্ছে। তখন কিন্তু ওরা কিন্তু পিছনে যখন তাকায় সব সব ওকে, কোনো কিছু সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। যখন তারা সম্ভবত বললো যে দাউদকান্দি পার হয়ে গেছে, তখন একটা ফোন আসে ওই ড্রাইভারের মোবাইলে, একটা ফোন আসে, ফোনটা করেছে তারা যেই ভদ্র মহিলারা মহিলাদেরকে উনি মিরপুর থেকে নিয়ে আসছে ওনারই ফোন করেছে। ওনারা ফোন করে বলছে ভাই আপনি কোথায়, আপনি যে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেলেন আর তো আসলেন না। তখন উনি বলে যে আসলাম না মানে, বলি হ্যাঁ আমরা তো গেটের সময় দাঁড়িয়েছি, আমার রোগী তো ভর্তি করতে হবে, আপনার তো আমি তো আপনার অ্যাম্বুলেন্সের ভাড়াটা দেওয়া হয়নি, আমি তো ভাড়া টাকা নিয়ে বসে আছি আপনার জন্য। এখন তো এখন জিনিসটা বুঝতে পারছেন, পেছনে ছিল তারা কারা। এখন যখন ওরা যখন এটা যখন ও যখন বললো, তখন ও কি করলো সাগরের দিকে তাকালো, তো সাগর বলতো কোনো সমস্যা, হ্যাঁ একটু সমস্যা আছে। তখন কি সমস্যা বলতে, আমি পরে বলবো তোরে, তুই চুপচাপ থাক, কিচ্ছু কিচ্ছু বলবি না, তুই চুপচাপ থাক। তো ওরা যখন যাচ্ছে তখন দেখো পিছনে যখন কটমট শব্দটা হয়, তখন একসাথে যখন দুজন পিছনে তাকালো, তখন দেখলো কিন্তু সেই তিনটা মহিলা ওই ডেড বডিকে তাকাতে আছে, মানে মানে হাড়িগুলো যেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, যেটা আমি জানি যে জিনরা কিন্তু জিনদের প্রিয় খাবার হাড় হাড়গোর পছন্দ। এটা দেখে কিন্তু তারা ঠিক থাকতে পারলো না, এই দৃশ্যটা যখন দেখলো তারা ঠিক থাকতে পারলো না। ওরা হয়তো গাড়ি অন্ধকারে বা যেভাবেও চালাতে গিয়ে সম্ভবত রাস্তার কোনো একটা ফুটপাথের উপরে গাড়িটা উঠে যায়, যেটাই হোক কোনোটা উঠে গাড়িটা উল্টিয়ে যায়। গাড়িটা উল্টে যাওয়ার পরে গাড়িটা একটা যখন অ্যাক্সিডেন্ট হয় তারা সেন্সলেস হয়ে পড়ে দুজনে। সকালবেলা যখন তাদের জ্ঞান ফিরে, তখন জ্ঞান ফেরার পরে যা তাদের উদ্ধার টুদার করে, কিন্তু ওই ওরা কিন্তু মহিলারা গাড়ির মধ্যে কিছু ছিল না, তারা তারা কেউই ছিল না। কিন্তু উনি মেইন যে ড্রাইভারটা ছিল ওনার পাটা কিন্তু খুব অনেক বড় ধরনের জখম হয়, পরবর্তীতে ঢাকা মেডিকেলে আনার পর ওনার পাটা কেটে ফেলতে হয় আমার পুরো। উনি আর এখন বর্তমানে গাড়ি চালান না, ওনার গাড়িটাই ওনার অ্যাসিস্ট্যান্ট চালায় বর্তমানে। তবে উনি একটা কথা বলেছে যে আমরা যাই করি রাতের বেলা অন্তত আমরা লাশ বহন করি না, দিনের বেলা হইলে ফাইন, রাতের বেলা আমরা আমি অন্তত করি।
কিন্তু যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরে কি লাশটার কোনো অস্তিত্ব
না, ওরা ওদের যখন
ছিল
কিছু ছিল না, কিছু ছিল না। এটা শুধু আরেকটা ব্যাপার আমি বলি শোন ভাই, উনি যখন আমাকে ঘটনাটা বললো আমি কিন্তু বিশ্বাস, এটা অবিশ্বাসের গল্পটা, কিন্তু আমি প্রত্যেকটা ড্রাইভারের সাথে কথা বলেছি, ম্যাক্সিমাম ড্রাইভারের একই কথা, যে রাতের বেলা যদি কোনো মানে বিশেষ করে আত্মহত্যা বলেন বা খুন খারাপের কোনো লাশ থাকলে রাস্তায় কোনো প্রবলেম হয়, সেটা যে ধরনের প্রবলেম হোক, ম্যাক্সিমাম ড্রাইভারের একই কথা, যে এই জন্য অনেক ড্রাইভার রাতের বেলা লাশ বহন করতে চায় না।
হতে পারে, কারণ আবার অনেক সময় এটা আমার কেন জানি মনে হয় যে এমনও হয়েছে যে এই বিষয়গুলো এত ভাবে প্রচলিত হয়ে গেছে যে কিছু না হলে আপনার মনে হবে যে কিছু হচ্ছে, নর্মাল হয়তো বা এটা মানে লজিক্যাল একটা বিষয় আপনার কাছে তখন মনে হতে পারে না সামথিং রং, মানে প্যারানর্মাল কিছু ঘটছে, কারণ আমরা সবাই এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে গেছে যে আমাদের লাশের লাশবাহী গাড়ির সাথে রাতের বেলায় কিছু না কিছু একটা প্রবলেম হবে। সো এটাও হতে পারে, আমি আই এম নট শিওর যে আসলে রিয়েল কারণ কি। তো যাই হোক, খুব অদ্ভুত লেগেছে এইটা জেনে আমার যে আসলে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়িতে একটা গাড়িতে লাশ রয়েছে, এখানে লাশ ছিঁড়ে খুঁড়ে খেয়েছে, দ্যাট মিন্স কিছুটা তো সিমটম থাকার কথা, সেটা যদি একদমই না থাকে তাহলে আমার কাছে একটা অদ্ভুত আসলে। তাহলে ওটা কি ছিল, ওনাদের সম্পূর্ণ কি ওনাদের ইলিউশন ছিল কোনো কিছু, কি ওনাদেরকে মানে?
আচ্ছা আরেকটা হতে পারে তো সুমন ভাই, কারণ যেহেতু ওনার পা খুব বড় ধরনের ইঞ্জোর হয়েছে, হয়তো সে হতে এদিকে তখন খেয়াল করে নিজের নিজের শরীর নিয়ে সে তখন ব্যস্ত ছিল, হতে পারে এদিকটাও তো হতে পারে,
হতে পারে সেটাও হতে পারে,
মানে এমন ইঞ্জোর হয়েছে পাটা কিন্তু কেটে ফেলতে হয়েছে, সে বর্তমানে এখনো নাকি চাঁদপুরে ওর নিজের বাড়ি, এখনো পঙ্গু অবস্থা দিন কাটাচ্ছে সে, হতে পারে সে তো তখন তার নিজের শরীর নিয়ে ব্যস্ত।
যাই হোক, আমরা বেশ কিছু এক্সপিরিয়েন্স শুনলাম বিভিন্ন মানুষের, যদিও তাদের কাছে সরাসরি না, আমরা একটু ডিরেক্ট না ইনডাইরেক্ট আমরা শুনেছি। যাই হোক, অনেক ধন্যবাদ জামিল ভাই যে ডরে এসে আপনি আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন। সেই জন্য অলওয়েজ এইভাবে যারা আশেপাশে থাকেন, যদি এইভাবে কালেক্টেড করা ঘটনা থাকে আপনার এবং সেটা যদি প্রচারের উপযোগী হয়, অবশ্যই আপনারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো অনেক ধন্যবাদ জামিল
ভাই আপনাকে আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ।
অনেকক্ষণ ধরেই শুনছিলাম, আসলে পুরো অনুষ্ঠানটাতেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিলাম গল্পগুলো, এবং শুধু কিছুই বলার নেই, আমরা শুধু একটা কথাই আপনাদেরকে বলতে পারি, এগুলো বিশ্বাস করা না করা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়, তবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই, যার জীবনে ঘটে সেই আসলে জানে ঘটনার গভীরতা কতটুকু
আসলে। আর এইটা এমন একটা জিনিস কারো পক্ষে মনে হয় যে শতভাগ নিশ্চয়তা দিয়ে কোনো কিছু বলা সম্ভব না, তো ওই জায়গা থেকে আমরা তো এটার নিশ্চয়তা বা গ্যারান্টি কোনো কিছু দিতে যেতে, আমরা শুধু এক্সপিরিয়েন্সটা তুলে ধরেছি, এই মানুষগুলোর লাইফে এই ঘটনাগুলো ঘটে গিয়েছে, জাস্ট আমরা একটা আড্ডা দিয়েছি, সেখানে যদি এটা নিতে ইচ্ছা করে আপনি নিতে পারেন, যদি মনে হয় যে না আপনি এটা নিতে পারছেন না বা এটা আপনার লজিক পছন্দ হয় না, আপনি নেবেন না।
সবসময় যে কথাটা বলি, সাবধানে থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন। আজকের মতো আমি এবং সুমন এবং আমাদের যারা ডরে পার্টিসিপেট করেছেন তাদের সবার পক্ষ থেকে আমি শুভরাত্রি জানাচ্ছি। ডর মানে ভয়।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।